আসসালামু আলাইকুম। অদ্ভুতের 307তম ভূতের ঘটনার আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আরো কয়েকটি ভূতের ঘটনা নিয়ে আপনাদের সামনে। আর বাইরে কিন্তু শীত, মানে আজকে আসলে শীত। আমি বারান্দায় গিয়েছিলাম একটু আগে, দাঁড়িয়ে দেখলাম টি শার্ট পরে দাঁড়ানো যাচ্ছে না, বেশ বাতাস বইছে আর রাস্তাঘাট একেবারে নীরব হয়ে গেছে শীতের কারণে, এবং শীতের রাত্রির এইটাই একটা বৈশিষ্ট্য। আর ভয়ের ঘটনা কিন্তু বেশ জমে ওঠে এই সময়। তো আশা করছি আজকের অনুষ্ঠানটাও জমে উঠবে। তো চলুন, এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাই, ঘটনা নিয়ে চলে আসি আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুতরে শুনতে পায়। আর অনেকে লিখছেন, অনেকের কমেন্টে দেখছি যে এত ভিউ হচ্ছে, লাইক এত কম কেন? এটা তো আমারও প্রশ্ন, কেন লাইক কম হচ্ছে? আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা অনুষ্ঠানটি শোনেন তারা কষ্ট করে একটু লাইক বাটনে একটু ক্লিক করেন, তাহলে আমাদের রিচ একটু বেড়ে যাবে। এটাতে আসলে আমার মনে হয় না খুব একটা সমস্যা ফেস করবেন আপনারা। তো যাই হোক, এখন চলে যাই প্রথম ঘটনাটি নিয়ে আসার জন্য, এবং প্রথম ঘটনাটি নিয়ে আপনাদের কাছে চলে আসি সরাসরি। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু অপেক্ষা করবেন, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য প্রথম ঘটনা নিয়ে আমি চলে এলাম। আজ এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছে হৃদয়, যার বাড়ি নরসিংদীর পলাশ থানায় এবং তিনি বর্তমানে রয়েছেন কাতারে। সেখান থেকেই তিনি ঘটনাটি শেয়ার করেছেন আমার কাছে। হৃদয় অতীতেও আমাদের সাথে ঘটনা শেয়ার করেছে এবং আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। ঘটনাগুলো বেশ ভালোই লাগে আমার কাছে। তো হৃদয়ের এই ঘটনাটি সে কালেক্ট করেছে তার এক কলিগের কাছে। তার কলিগ যিনি কাতারে থাকেন তার সাথে চাকরি করেন, এবং কলিগ তার মামার কাছ থেকে শোনা একটি ঘটনা বা লেজেন্ড শেয়ার করেছেন। তো সেটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। হৃদয়ের রিকোয়েস্ট যে আমি যেন আমার মতো করে ঘটনাটি শেয়ার করি, এবং অদ্ভুত রীতে এটাই আমরা করি। তো আমি চলে যাব হৃদয়ের পাঠানো ঘটনায়। ঘটনাটি শুরু হয়েছিল এইভাবে, হৃদয় একদিন তার বন্ধুর সাথে বা কলিগের সাথে আলাপ করছিল চা খাওয়া নিয়ে। তখন তারা গ্রিন টি খাচ্ছিল। তো গ্রিন টি নিয়ে তার বন্ধু তাকে বলে যে কখনো এরকম কিছু খেয়েছিস যেটা কাঁচা পাতা থেকে, গ্রিন টির কাঁচা পাতা থেকে চা? তো হৃদয় বলে যে না, এরকম তো খাইনি, কিভাবে সম্ভব? তো তখন তার ফ্রেন্ড বলছিল যে এই চাটা আমি খাইছিলাম আমার মামার ওখানে। তো বললো কিভাবে? আমার মামা এক চা বাগানে চাকরি করত, উনি এখানকার ম্যানেজার ছিলেন, তো উনি আমাকে খাওয়াইছিলেন। তো হৃদয় বলে কেমন? বলে যে বেশ বেশ অন্যরকম, মানে এটা আসলে ডিফারেন্ট। তো গল্পে গল্পে বললো যে ওখানে যে কি কি করছিলি। তখন তার ফ্রেন্ড বললো যে ওখানে ঘুরছি ফিরছি, এই সেই, জায়গাটা অন্যরকম পুরা, বড় বেশ হন্টেড, রাত্রেবেলা মামা বেরিয়ে দিত না। তো বলছে কেন? ওইখানে অনেক কথা প্রচলিত আছে দোস্ত, ওইখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, যে কারণে মামা ওখানে যাইতে দিত না রাত্রেবেলা। তো হৃদয় তখন জিজ্ঞেস করে অন্যরকম কি কোনো ঘটনা আছে? বলে হ্যাঁ, একটা ঘটনা বলছে আমার মামা, তো আমি বলতে পারি তোরে। তো তখন হৃদয় তার কাছ থেকে ঘটনাটা শোনে। তো সেই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেই চা বাগানটাতে হৃদয়ের কলিগ বেড়াতে গিয়েছিল এটি সেই চা বাগানেরই ঘটনা, বা তার থেকে বহু বছর আগের। চা বাগানটি বেশ সমৃদ্ধ একটা চা বাগান, মানে বেশ সমৃদ্ধ এবং মানে খুব ভালো মানের চা সেখানে হয়। হৃদয় একটা নাম লিখছিল, বাট হৃদয় আমাকে রিকোয়েস্ট করছে নামটা যেন আমি উল্লেখ না করি, এমনকি ওই যেখানে ক্যারেক্টারগুলোর নামও আমি যেন উল্লেখ না করি। তো আমি সেটা ছদ্মনাম ব্যবহার করে দেব। তো যাই হোক, সেই চা বাগানে সেই সময় একজন ম্যানেজার আসেন নতুন। তো ম্যানেজার আসার পরে ম্যানেজারটার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল কিছু, যে তিনি একটা বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বেশ অবস্থা সম্পন্ন পরিবার, এবং তার বাবাই সেই চা বাগানের মাধ্যমে তাকে ওখানে চাকরিটা দেন। কারণ ছেলেটা তিনি একটু বিষাদগ্রস্ত ছিলেন ওই সময়, এবং তার বাবা চান তাকে একটা চাকরিতে এঙ্গেজ করে দিয়ে মোটামুটি বিজি রাখতে। তো তিনি এখানে আসেন, তার অভ্যাস ছিল আঁকা আঁকি করা, তিনি আঁকা আঁকি করতে পছন্দ করতেন এবং একটু নিজের মতো থাকতেন, কারো সাথে কথাবার্তা খুব কম বলতেন, নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করতেন না। তো এবং খুব সুদর্শন ছিলেন, খুবই সুদর্শন ছিলেন, বেশ লম্বা চওড়া, হ্যান্ডসাম এবং বেশ স্টাইলিশ ভদ্রলোক, এবং তিনি বেশ ভালো শিক্ষিত, এবং তাকে এখানে জবে এঙ্গেজ করা হয়। তো তাকে মোটামুটি পছন্দ করে ফেলেন, চা বাগানে যার অন্যান্য মানুষ তারা বেশ পছন্দ করেন। তার জন্য একটা বাংলো অ্যালোকেট করা হয় সেখানে, যেখানে তিনি থাকবেন, চা বাংলো। তো জানেন যে চা বাংলোগুলো কিন্তু খুব সুন্দর হতো তখন। তো সেখানে তিনি কিন্তু একা, তার কোনো ফ্যামিলি নাই, তিনি এখানে একা থাকবেন, আর তার এই যে কাজের ফাঁকে যে আঁকা আঁকি করার অভ্যাস সেগুলো করবেন, তো এটাই করতেন। তো কয়েকদিন নাকি তিনি বেশ ইউজড হয়ে গেলেন ওইখানে কাজ করতে করতে। তার এমনি শহুরে জীবনে কোন একটা কারণে তার মানসিকভাবে তিনি একটু বিষাদগ্রস্ত ছিলেন, সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করলেন, কাজে মনোযোগ দিলেন, কাজ করছেন। তার আমি একটা ছদ্মনাম দিয়ে দিলাম, তার নাম অনন। তো অনন তিনি কাজ করছেন তার মতো রেস্ট নিচ্ছেন, এবং মোটামুটি তার অবসর সময়টা কাটাচ্ছেন, আঁকা আঁকি করে কাটাচ্ছেন। এবং তিনি দেখা যেত সন্ধ্যার পরে ঘোরাঘুরি করতেন, হেঁটে একটু এদিক ওদিক যেতেন চা বাগানের, এবং জ্যোৎস্না দেখতেন, মানে প্রকৃতির যে পরিবর্তন সেটা তিনি খেয়াল করতেন। এবং তার যে ডিউটিতে যে লোকটা থাকতো তার বাসায়, তার পাশে একটা ছোট্ট কটেজ ছিল, তাকে তিনি বিরক্ত করতেন না খুব একটা। অননের একটা ব্যাপার ছিল, বেশ ইয়াং তিনি এবং বেশ হ্যান্ডসাম এবং সুস্বাস্থ্যের অধিকারী, তো তিনি এগুলো বদল করতেন না, তাকে ছোটখাটো কাজ নিজেই করে নিতেন, তিনি তাদের হেল্প খুব একটা নিতেন না। তো সন্ধ্যার পর অননের কাছে একটু বোরিং লাগতো, কারণ হচ্ছে যে এখানে কিছু করার নাই তেমন, তার সেই আঁকা আঁকি করা আর তার গান শোনা আর বই পড়া ছাড়া তেমন কিছু করার নাই। তো একা একা বসে থাকতে কতক্ষণ আর এগুলো ভাল লাগতো, এবং মানুষ নাই কেউ কথা বলার মতো, এমন না যে তার এখানে যে হেল্পার আছে তাকে ডেকে এনে তিনি কথা বলবেন, মানে তার সাথে কতক্ষণ আর কথা বলা যায়। তো তার কাছে একটু একাকিত্ব লাগতো। তো তিনি এরপর থেকে সন্ধ্যায় বেরোনো শুরু করলেন, বাসার থেকে বেরিয়ে হেঁটে কিছু দূর যেতেন, এদিক ওদিক ঘুরতেন, হেঁটে হেঁটে দেখতেন এদিক ওদিক। তো সেটাও মানে তার কাছে একটু ভালোই লাগতো, কারণ বেশিরভাগ সময় জ্যোৎস্না থাকতো আকাশে, চাঁদ থাকতো, চাঁদের আলোয় চা বাগানগুলো একটু অন্যরকম লাগতো, মনে হতো সবুজ একবার ধুয়ে যাচ্ছে। তো তাকে কিন্তু তার ওখানের যে হেল্পার সেও বলছে, এবং তার অফিসের আরেকজন যে কর্মকর্তা আসতো দিনের বেলা তাকে বলছে যে স্যার রাত্রে বেলা হাঁটাহাঁটি করেন না একা। মানে তো বলছে কেন, অসুবিধা কি, না স্যার মানে ভালো না, রাত্রে হাঁটেন না স্যার, এরকম জায়গাটা সুবিধার না। তো তিনি বলে আরে এখানে যারা শ্রমিক আছে তারাই তো থাকে আশেপাশে দূরে, আর এখানে আর কি আপনারাই তো, বলে না স্যার এমনি তো রাতের বেলা, বুঝেন না আলো নাই কিছু নাই, আপনি হাঁটতেছেন কত সমস্যা, চা বাগানের মধ্যে সাপও থাকে অজগরও থাকে অনেক সময়, তো এরকম কথা বলতো। তো উনি আর ওইটাকে কেয়ারি করতেন না, অনেকগুলা কেয়ারি করতেন না। তার একটা মোটরসাইকেল দেওয়া ছিল তার ওইখানে, তার চলাফেরার জন্য, তিনি যদি চাইতো সে মোটরসাইকেল নিয়ে যেতে পারত, একটা 800 মোটরসাইকেল, তো ওইটাও তিনি বের করতেন না, তিনি হাঁটতেন। তো প্রথম প্রথম কয়েকদিন একটু কাছাকাছি হাঁটার পর তার হাঁটার দূরত্ব বাড়লো, তিনি জাস্ট তার ওয়াকম্যান ছিল একটা, ওই যে অডিও ক্যাসেট ভরে কানে ওইটা লাগায় নিয়ে তিনি হাঁটা শুরু করতেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন, টিলা ছিল, অনেকগুলো টিলা পার হয়ে সামনে চলে যেতেন, কারো কথা তিনি ওগুলা কেয়ার করতেন না। তো একদিন তিনি একটা জায়গায় যে পৌঁছাইলেন হাঁটতে হাঁটতে, সেই জায়গাটা যেয়ে দেখলেন যে এই জায়গাটা চা বাগানের এই পাশে শেষ হয়ে টিলাটার পাশ থেকে একটা খাল চলে গেছে। তো খালটা চাঁদের আলো পড়ায় অসাধারণ লাগতেছে, মানে চাঁদের আলো এমন ভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে যে প্রতিটা ঢেউয়ের মাথায় হালকা যে ঝিরঝিরি বাতাসে ঢেউ যাচ্ছে সেটার মাথায় চাঁদের আলোগুলো প্রতিফলিত হয়ে যাচ্ছে। তো তিনি দেখলেন যে অসাধারণ। তো তিনি সেখানে বসে পড়লেন, বসে পড়ে চিন্তা করলেন যে এটা যদি আঁকতে পারতাম এখানে আরো অন্যরকম লাগতো, এগুলো ভাবতেছেন, আর একটা গান চালাই দিয়েছেন। তো গান শুনতেছেন শুনতেছেন হঠাৎ করে তার কাছে মনে হলো যে অসাধারণ একটা ঘ্রাণ যা পাশে ছেয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে, মানে অন্যরকম একটা ঘ্রাণ, মানে একটা মিষ্টি কোনো পারফিউম হবে যেটার ঘ্রাণ তিনি আসলে মনে হয় তিনি রিলেট করতে পারতেছেন না। অনেক পারফিউমের ঘ্রাণ তিনি শুনছেন, তো তিনি রিলেট করতে পারতেছেন না। তো তিনি এদিক ওদিক তাকালেন, না মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে পারফিউমের ঘ্রাণটা খুব প্রবল হয়ে আসতেছে, মাঝে মাঝে নাই। তিনি অবাক হলেন যে এই ঘ্রাণটা কোথায়, এখানে কোনো ফুলের গাছ আছে নাকি। তো তিনি অনেকক্ষণ উঠে দাঁড়ায় হাঁটলেন, ওইদিক ওদিক তাকালেন, দেখলেন যে না কোনো ফুলের গাছ নাই। তো তিনি হেঁটে ব্যাক করলেন। ব্যাক করার পরে যখন তিনি ব্যাক করতেছেন, খুব আশ্চর্য ব্যাপার যে তার সাথে মনে হচ্ছে বাতাসের সাথে ঘ্রাণটাও আসতেছে এবং তার নাকে এসে বাড়ি মারতেছে। এরকম করে তিনি তার বাসায় আসলেন, বেশ অন্যরকম লাগতেছে এবং ঘ্রাণটা শুনে তার মাথার মধ্যে কেমন যেন একটা ঝিমঝিম ঝিমঝিম লাগতেছে, অন্যরকম লাগতেছে। তিনি আসলেন বাসায়, এসে তার চেঞ্জ আপ করলেন, তিনি ফ্রেশ হলেন, হয়ে তিনি তার খাবার রেখে গেছিল ঢাকে ঢেকে, যেগুলো সেগুলো বের করে খাওয়া দাওয়া করলেন, করে তিনি শুতে গেলেন। তো যখন তিনি ঘুমাতে গেছেন, তার কাছে মনে হচ্ছে যে তার ঘরের মধ্যে ওই পারফিউমটা একদম ডিপ ভাবে চারিপাশে ছড়ানো। খুবই অবাক হয়েছেন তিনি, তো অননার ওইটা বদল করলেন না, ঘুমায় গেলেন রাতের বেলা। তো রাতে কি স্বপ্ন দেখছেন, বেশ ভালো ঘুম হয়েছে তার। তো সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেছেন, অফিসে গিয়ে তার কাজকর্ম করতে করতে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে গেছে। বিকালবেলা যখন বাসায় আসছে, বাসায় এসে ফ্রেশ হয়ে তিনি বেরিয়েছেন, তখন অলরেডি মানে সূর্য হেলে যাচ্ছে এরকম অবস্থা। তো তিনি দেখলেন যে তার কেয়ারটেকার ওখানে বেরোয় হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। তো তাকে ডাকলেন তিনি, অমুক সাহেবে জিজ্ঞাসেন। তো তিনি আসেন, জি স্যার কি ব্যাপার, বলে যে এই আপনাদের এখানে, তখন মনে পড়ছে তার, বলতেছে যে এখানে কি এরকম ফুল গাছ আছে এইরকম একটা ঘ্রাণ, মানে একটু অন্যরকম। হ্যাঁ, না স্যার আমরা তো এরকম পাই নাই, কেন ফুল গাছ বলতে যে অমুক জায়গায় কিছু ফুল গাছ টাছ আছে, বাট বলছে না আমি এদিক দিয়ে মানে হেঁটে গেছিলাম কালকে অমুক জায়গায়, যেদিকে অনেক সুন্দর একটা ফুলের ঘ্রাণ পেলাম, মানে এটা কোন ফুলের গাছ আমি বুঝতেছি না। তো সাথে সাথে দেখলো যে তার যে কেয়ারটেকার তার মুখটুক একটু শুকায় গেছে, বলে যে স্যার ওদিকে যান না। কেন, বলে জায়গাটা ভালো না স্যার, যান না, কেন যান ওদিকে, কয় না আমি তো এমনি গেছি, খুব ভালো লাগছে আমার কাছে এটা, আমি তো মনে হচ্ছে আরো যাবো, বলে স্যার ওই জায়গায় যান না, জায়গাটা মানে সুবিধার না। তিনি বলতেছে আরে সুবিধার না কি, মানে ওখানে কি সমস্যা, বলে না স্যার এমনি রাত্রেবেলা তো এত দূর, না যাওয়াই ভালো স্যার, যান না আপনি একা একা, আর আপনি তো একা মানুষ যান, যাওয়াটা ঠিক না। তো তিনি বলে আচ্ছা আচ্ছা আপনি যান, আপনার কাজে যান, বলে তাকে বিদায় দিল। তো সে চিন্তা করতেছে তখন অনন যে নিশ্চয়ই কোন ওখানে এরকম কোন ফুল গাছ আছে যেটা এরকম খুব সুন্দর ঘ্রাণ। তো একইভাবে তিনি ঘরে গেলেন, ঘরে যে তার মতো ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার পর আবার তার মাথা চাপছে যে তিনি হাঁটতে বেরোবেন এবং ঘরে যাবেন। ওই যথারীতি তার হেডফোনটা নিয়ে তিনি ওয়াকম্যান নিয়ে হাঁটা ধরছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন একেবারে রাস্তা দিয়ে। সেই রাস্তা কিন্তু অন্যরকম, মানে মাঝখানে পায়ে চলা পথের মতো এরকম বড় এবং দুপাশে চা বাগান, এবং চা বাগানগুলো টিলার মতো এরকম, টিলার যে প্রতিটা ঢালের মধ্যে হয়ে আছে উঁচু নিচু, এবং মাঝখানে মাঝখানে অনেক জায়গায় গাছ, বড় বড় গাছ। এর মধ্যে হেঁটে যাচ্ছেন, খুব সুন্দর একটা চা উঠছে। তো তিনি মনে করতেছিলেন যে কোথায় ফুলের ঘ্রাণটা কিন্তু খুব জোশ ছিল কালকে, আর দেখি অন্য কোথাও আছে নাকি, কোথাও ফুল ফুটে আছে নাকি। তিনি তার দৃষ্টি অনেকটা মেলে মেলে চলতেছেন, চাঁদের আলো তো বেশ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বেশ করে চা পাতার উপরের অংশগুলা, আর সাথে করে আজকে একটা তিনি টর্চ লাইট নিয়ে আসছেন, যে যদি এরকম খুঁজতে হয় মেরে দেখবে উনি, ওই সেই তিনি যাবেন ওই খালের পাড়েই যাবেন। তো হাঁটতে হাঁটতে যে জাস্ট অনেকটা চলে আসেন তিনি, যখন একটা টিলার পাইতে যাওয়ার সময় হঠাৎ করে তিনি ঝাঁঝালো সেই ঘ্রাণ, সেই মানে সেই ঘ্রাণটা হঠাৎ করে মনে হল তার আশেপাশে এসে পড়ছে। তো তিনি একটু অবাক হইলেন যে কিরে এতক্ষণ তো পাই নাই আমি, এরকম হঠাৎ করে আসলো কেমনে, অ্যাজ ইফ লাইক কেউ পারফিউম মেরে আমার আশপাশে ঘুরলে যেরকম। তো তিনি তাকালেন ওই পাশের যে রাস্তাটা চলে গেছে ওদিকে, তিনি ফ্ল্যাশ লাইটও মারলেন, কোনো ফুলের গাছটা আছে নাকি, কিচ্ছু নাই। যাক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলেন তিনি সেই যে টিলার উপরে খালের ওখানে কাছে। তো ওইখানে এসে তিনি দেখতেছেন যে হ্যাঁ আজকেও চাঁদ আছে, আলোটা একটু অন্যরকম, একটু কম কালকের থেকে, বাট আজকে আকাশে মেঘ আছে, তার সাথে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদ আরেক রকম একটা সৌন্দর্য তৈরি করছে, মানে দেখা যাচ্ছে মেঘ ঢেকে দিচ্ছে চাঁদকে মাঝে মাঝে বেশ খানিকটা, এবং তার কিছুটা আলো এসে পড়তেছে, অন্যরকম একটা অবস্থা। তো তিনি জাস্ট গতকালকে যেখানে গেছিলেন ঠিক সেই জায়গায় যে বসে পড়লেন, বসে পড়ে দেখতেছেন, ভাবতেছেন যে এইখানে তো যদি উনি পেন্সিল আর কাগজ নিয়ে আসেন তাও তো ছবি আঁকতে গেলে অন্যরকম হয়ে যাবে, রাতের ছবি আঁকা তো এরকম সম্ভব না অন্ধকারে, বিশেষ করে যেরকম অন্ধকার। তো চিন্তা করতেছেন যে স্কেচ করতে পারলে কি হইতো, আর যদি এরকম রাত ফুটায় তোলা যেত এই দৃশ্য কি আঁকা সম্ভব, এগুলো ভাবতেছেন তিনি, এরকম ভাবতেছেন। তখন তিনি হঠাৎ করে তার পেছন থেকে শুনলেন খুব সুরেলা একটা কণ্ঠ, মানে একটা নারী কণ্ঠ, বলল খুব সুন্দর তাই না। তিনি একটু থদমদ হেল কে, মানে পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে একটা মেয়ে দাঁড়ানো তার থেকে প্রায় 5-7 ফিট দূরে। তিনি বুঝতে পারছেন চাঁদের আলোয় বেশ রূপবতী একটা মেয়ে, এবং তার চুলগুলো ছাড়া, তিনি একটা শাড়ি পরা, আর চাঁদের আলোয় মেয়েটার স্কিন টোনটা একটু একটু শ্যামলা রঙের স্কিন টোনটা অসাধারণ সুন্দর লাগতেছে। তিনি অবাক হয়ে গেলেন। তো তিনি একটু থতমত খেয়ে বলতেছেন যে আপনি কে ঠিক বুঝলাম না, এত রাতে এখানে? তো সেই মেয়েটা বলতেছে যে আমি এখানে আসি, সবসময় আসি, আপনি কে? তখন তিনি বলতেছেন যে আমি তো এখানে চা বাগানের ম্যানেজার, এখানে ওই জায়গাটা আমার এই ইসের আন্ডারে পড়ে, আমি মনে হয় না আমি অন্য কারো এলাকায় আসছি, আমাদের এলাকার মধ্যেই আছে এটা। তো মেয়েটা বলছে ও আই এম সরি, আমি হয়তো আপনাদের এলাকায় চলে আসছি। তো তখন তিনি বলছেন না না ইটস ওকে, আপনি চলে আসেন নাই, বাট আপনি এত রাতের বেলা একটা মেয়ে মানুষ সেখানে হেঁটে আসছেন, এটি মানে আমার কাছে অস্বস্তি লাগতেছে যে কিভাবে সম্ভব আপনি, মানে মেয়েটা বলছে না না আমার বাসা কাছেই, খুব কাছেই বাসা, এই চা বাগানের এলাকার ওই পাশে আমাদের বাসা, আমার বাবা এখানে চায়ের ব্যবসা করেন। তো তখন তিনি একটু হলেন, আশ্বস্ত হলেন, বলে আপনার আব্বা চায়ের ব্যবসা করেন, আপনি রাতের বেলা তারপরও আসছেন চা বাগানের এখান দিয়ে? আমাকে তো আমার সাথে যে এখানে কলিগরা আছে যারা চাকরি করে তারা বলছে এই জায়গাটা মোটেই নিরাপদ না, মোটেই সেফ না, এখানে আসা ঠিক না, কত কিছু আমাকে বুঝাইছে। বাই দ্য ওয়ে আপনি মাইন্ড করবেন, আপনি একটা কথা আমাকে একটু বলেন তো, আপনি কি গতকালকে এখানে আসছেন? তো ব্যাপারটা হচ্ছে কি, এই অনন কিন্তু খুব ঝাঁঝালো পারফিউমের ঘ্রাণ পাচ্ছে, মানে সেই যে অজানা ফুলের ঘ্রাণটা, সেটা মেয়েটার কাছ থেকে আসছে মনে হচ্ছে। সেই জন্য সে জিজ্ঞেস করছে যে আপনি কি গতকালকে এখানে আসছেন? তো মেয়েটা বলতেছে যে একটু হেসে বললো যে না আমি গতকালকে আসিনি আপনার এখানে, বলে যে না আমি একটা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই বলি, আমি একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছি বা ফুলের ঘ্রাণ পাচ্ছি কালকের থেকে, খুব মানে খুব কড়া ছিল ঘ্রাণটা, আজকেও পাচ্ছে, মনে হচ্ছে পারফিউমটা আপনার থেকে আসতেছে। সেই জন্য জিজ্ঞেস করলাম আপনি কি এখানে আসছিলেন নাকি কালকে? মেয়েটা হাসি দিল, কোনো কিছু বলল না, সে তাকায় আছে একদিকে, বলতেছে খুব সুন্দর দেখেন, মেঘ দেখেন খুব সুন্দর। তো অনন খুব অবাক হলো, সে বলল যাক আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগতেছে, এখানে কথা বলারই কেউ নেই আমার, আমি এখানে পুরাই একা, তো এখন আর কি করার। তো মেয়েটা হাসলো আপনি একা? বলে হ্যাঁ। বলো আচ্ছা। তো মেয়েটা বলছে আমি বসি? তখন অনন বলল যে হ্যাঁ হ্যাঁ বসেন প্লিজ, দেখা দিল বাসা কিটা, তো বসার জিজ্ঞেস করার কিছু নেই, বসেন প্লিজ, তবে আমার কাছে অস্বস্তি লাগতেছে যে আপনি রাতের বেলা একা একদম এই জায়গায় যেখানে আমার এখানে কেউ আমাকে আসতে দিতে চায় না, এখানে বলে যে আসতে না। তুমি এটা বলছো না, আমিও আমাকেও আসতে দিত না যদি জানতো, আমার আব্বা বা পরিবারে আমার বাবাই আছেন, তিনি আসতে দিত না, আমি রাতের বেলা বেরিয়ে যাই, আমার মতো বেরিয়ে হেঁটে চলে আসি, কারণ আমার কাছে প্রকৃতি বেশ ভালো লাগে, আমি এই জায়গাটা খুব পছন্দ করি, এই জায়গাটা আমার খুবই প্রিয়, বহু বহু বছর ধরে খুব প্রিয়। তো তখন একটু অননবাক হয়, বলে যে বহু বছর ধরে আপনি এখানে আসেন? বলে হ্যাঁ, আপনাকে দেখে তো বহু বছর ধরে আসার মতো মনে হচ্ছে না, কত বয়স হবে আপনার? মেয়েটা বলে যে না সেটা কি আপনি বুঝবেন আমার বয়স কত, মেয়েদের বয়স জিজ্ঞেস করা উচিত না। তো অনন একটু চুপ হয়ে যায়, সে তারপর এমনি দু একটা কথাবার্তা হয় তাদের মধ্যে, বেশ কিছুক্ষণ তারা গল্প করে, বেশ অনেক গল্প করে, গল্প করার পর দেখাচ্ছে অনেক রাত হয়ে গেছে। অনন তাকায় দেখে তখন প্রায় বারোটা বাজে। অনন বলে যে মাই গড, রাত বারোটা বাজে, আমার তো যেতে হবেই, আর আপনি কিভাবে যাবেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি? মেয়েটা বলে না না আমাকে এগিয়ে দিয়ে আসা আপনার লাগবে না, আমি চলে যাব। অনন বলে না 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 এটা কখনোই সম্ভব, রাত বারোটার সময় আপনি কিভাবে? মেয়েটা বলে যে আমি যেতে পারি, আমি আসি, আমার বাসা কিন্তু এখানে, আমি এখানকার মেয়ে, আমি এখানে বহু বছর ধরে আছি, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, বরং চলেন আপনাকে সামনে দিয়ে আপনার জায়গা পূরণ এগিয়ে দিয়ে আসি। অনন বলে না না ইটস ওকে, চলেন তাহলে আমরা মানে যেখান থেকে রাস্তা আলাদা হয় সেই পর্যন্ত যাই। মেয়েটা বলে হ্যাঁ অবশ্যই, রাস্তা যেখানে আলাদা হবে সেখানে আমরা আলাদা হব, বলে দুজনে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে অননের কাছে বেশ অন্যরকম লাগতে থাকে, অনন বেশ আকৃষ্ট হয়ে যায় মেয়েটার প্রতি, এবং হাঁটতেছে এবং সেই মানে সেই ঘ্রাণটা সে পাচ্ছে তার কাছে, মানে অন্যরকম লাগতেছে, খুব সুন্দর একটা অসাধারণ একটা সুন্দর ফুলের ঘ্রাণ। তো একটা জায়গা পর্যন্ত এসে হেঁটে দুইজনে, তো মেয়েটা বাঁদিকে চলে যাবে, অনন সোজা যাবে। তো মেয়েটা বলে যে হ্যাঁ এখানেই কিন্তু আমাদের পথ আলাদা হচ্ছে, আপনি চলে যান আমি আমার মতো যাই। অনন বলে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কি আর দেখা হবে না? তো মেয়েটা বলে যে হ্যাঁ আমি তো এখানে আসি, আসলে পাবেন, রাতেই আসি আমি সাধারণত, কারণ দিনে তো আমাকে আসতে দিবে না। আমার অনেক সময় দেখা যায় দুপুরে, ভর দুপুরে আমি আসতে করে যখন কেউ না থাকে, বাবা না থাকে, আমি চলে আসি ভর দুপুরে, যদি ভর দুপুরে আসতে পারেন তাহলে হয়তো আমাকে পাবেন। তো অনন বলে ওকে দেখা হবে আপনার সাথে, বলে অনন হাঁটা দেয়। অননের বেশ ভালো লাগতেছে কেন জানি, হি ইজ ফিলিং গুড, মানে তার কাছে মনে হচ্ছে যে সে আবার সেই টিনেজ বয়সে চলে গেছে, কলেজে বা হাই স্কুলে থাকতে যেরকম লাগতো সেরকম। সে যেতে যেতে কিন্তু বাঁকা চোখে তাকায় যে মেয়েটা যে যাচ্ছে ওদিকে হেঁটে, সেটা সে দেখতেছে, দেখতে দেখতে সে আবার সার নিজের রাস্তা দেখে, কেন অন্ধকার, চাঁদের আলোতে কতটুকু আর দেখা যায়, হেঁটে হেঁটে সে ফিরে আসে। খুব আশ্চর্যজনক ব্যাপার, অননের আশেপাশে কিন্তু সেই ঘ্রাণটা, মানে সেই যে ফুলের ঘ্রাণটা, সেই আছে, মনে হচ্ছে যে অননকে কেউ পারফিউম স্প্রে করছে গায়ে এরকম। অনন একটু অবাক হয় এটাতে যে কিভাবে সম্ভব, মানে এই ঘ্রাণটা সে বুঝতে পারতেছে এই ঘ্রাণটা মেয়েটার থেকে আসতেছে, সে নিশ্চয়ই পারফিউমটা দিছে, সেই পারফিউমের নামটা কিভাবে খুঁজবে, এই ঘ্রাণ তো সে ডিটেক্ট করতে পারতেছে না। সে প্রিম্যাচিওর যে মেয়েটা কতকালকেও আসছিল ওইখানে, সেই জন্য ঘ্রাণটা পাইছে, এখনো পাচ্ছে এবং সম্ভবত ঘ্রাণটা তার নাকে লেগে আছে দেখি সে পাচ্ছে। বাসায় এসেও সে ঘ্রাণটা পেতে থাকে এবং একসময় সে ঘুমায় যায়। সকালবেলা উঠে একটু লেট করে উঠে সে অফিসে এসে খুব উৎফুল্ল কাজ করতেছে। এসে তো তার যে ওখানে যে তার যে টেক কেয়ার করে যে লোকটা থাকে সে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি রাতের বেলা বাইরে ছিলেন? ভাই সে বলে কথা বলেন না ভাই, আমার রাতের বেলা আমি কোথায় যাই না যাই সেটা কারো দেখার দরকার নাই, আমি আমার মতো চলাফেরা করি, আপনি আপনার মতো থাকেন, দরকার হলে আমি জানাবো। তো তখন তার আন্ডারে যে কাজ করে সে চুপ করে যায়, সে আর কিছু বলে না, কারণ সে বুঝে যে উনাকে আর শুনছে যে মানে তার সম্বন্ধে শুনছে যে উনি নাকি একটু অন্যরকম, মানে বেশি কথাবার্তা মানে তাকে একটু ঘাটাইলে পছন্দ করেন না, তো এই কারণে তিনি আর কথা বাড়াইলেন না। চিন্তা করলেন যে এই লোকটাকে আসলে কিভাবে দেখে রাখা যায়, কিছুই তো করার নাই, বলাও যায় না, এই বলে চুপ করে গেলেন, কিছু বললেন না। অনন নিজের মতো দেখা গেল দ্রুত কাজ শেষ করলো, ওই দিন কাজ শেষ করে খুব উৎফুল্ল ছিল সে, সন্ধ্যার সময় আবার সে রেডি হয়ে বেরোয় গেল এবং রাতের বেলা গিয়ে ওইখানে যেই সে দেখলো যে মেয়েটা বসেই আছে ওইখানে। অন্যের সাথে দেখা হলো, আবার কথাবার্তা হলো, অনেকক্ষণ তারা সময় কাটালো, দুজন মিলে ওই দিন হাঁটলো, তারা ওই টিলাবে নেমে গেল, তারা ওই খালের পাড়ে গিয়ে হাঁটলো। রনের কাছে মনে হচ্ছে যে জীবনের বেস্ট টাইম কাটাচ্ছে, মানে রাত এরকম, সে ওই দিন রাত 12টা ক্রস করে ফেললো এবং সে যখন ফিরে আসতেছে সে মেয়েটাকে বললো, মেয়েটা বললো আপনাকে আমি বলছি, আপনাকে আমাকে পৌঁছাতে হবে না, যাই। অনন এরপরে তাকে আসার সময় বলতেছে যে আপনার সাথে কি আমি দিনের বেলা দেখা করবো, মেয়েটা বলছে বলছি তো যে ভর দুপুরে যদি আসতে পারেন ওই সময় কেউ থাকে না, ওই সময় আমি আসবো। অনন ঠিকই পরদিন ভর দুপুর বেলা সে চলে যায়, একেবারে দুপুর বেলা সে অফিসের কাজ মোটামুটি একটু গোছায় সে চলে যায় এবং খুব দ্রুত, এবং তাকে কিন্তু যেতে দেখে তাদের ওখানকার যারা শ্রমিকরা দেখে, শ্রমিকরা তাকে দেখে সালাম দেয়, সে হাত নাড়তে নাড়তে চলে যায় ওইখানে। তো ওই জায়গাটা ওই খালের পাড়ে টিলার কাজটা একদম নীরব। অনন যখন ভর দুপুরে যায় সে চিন্তা করতেছে যে আজকে ওকে দেখব। এই মেয়েটারও একটা ছদ্মনাম দিই, মেয়েটার একটা নাম কিন্তু লিখছে সেখানে, হৃদয় লিখছে, আমি এটা একটা ছদ্মনাম দিলাম, মেয়েটার নাম দিলাম মালা। তো সে চিন্তা করছে মালাকে কেমন লাগবে, রাতের বেলা যেরকম লাগছিল এখন কিরকম লাগবে, মানে ডিফারেন্ট কি, এরকম চিন্তা করতেছে। তো সে ওই ঠিক টিলার উপর উঠে যায়, ওই জায়গায় যায়, গিয়ে দেখে যে কিচ্ছু নাই, মানে কেউ নাই। তো সে অনেকক্ষণ মানে একটু মন খারাপ করে, তাকে কি ভুল সময় বললো সেই, তো খুব মন খারাপ করে যখন ফিরে আসবে তখন দেখতেছে ওখানে ছায়ার নিচ থেকে তাকে ডাকতেছে, এই যে আমি এখানে। তো সে তাকায় তাকায় দেখে যে রাতের বেলা মালার শাড়িটা তার কাছে মনে হয় একটু রূপালি টাইপের, আজকে দেখতেছে একটা গোল্ডেন টাইপের শাড়ি পরে এবং শাড়িটা একদম ডিফারেন্ট। আসলে অনন মিলাইতে পারতেছে না যে মানে মানে অত এত দূরে একটা চা বাগানের এখানে একটা মানুষ এত সুন্দর শাড়ি কোথেকে পেলে, এত সুন্দর করে শাড়ি পরছে, ডিফারেন্ট। এবং সে চোখ ফেলে দিতে পারতেছিল না দেখে, সে অবাক হয়ে গেল এসে, এবং সে হেঁটে গেল মালার কাছে, যে সে আর কোনো কথা না বলে মালার হাত ধরে সে তাকে প্রপোজ করে ফেললো যে আমি আপনাকে পছন্দ করি, পছন্দ করে ফেলছি আসলে, আই রিয়েলি লাইক ইউ। তো একদম ডিরেক্টলি বলে ফেলল। এখন মেয়েটা হাসলো তার সাথে কথা বলাকে, আপনি কি ভেবে বলতেছেন কথাগুলা? অনন বলে অবশ্যই আমি ভেবে বলতেছি, হ্যাঁ আমি আপনাকে বেশ করে দুই দিনে আপনার সাথে দেখা হয়েছে, বলে দুই দিনে আমি আপনাকে পছন্দ করে ফেলছি। তো মেয়েটা তখন তাকে বলে যে খুব অল্প সময় যদি পছন্দ করে ফেলেন জিনিসটা কিন্তু অল্প সময় শেষ হয়ে যেতে পারে। অনন বলে আই ডোন্ট কেয়ার। যাই হোক, তার সাথে মালার কথা হয়, সে বুঝতে পারে যে মালা তাকে মেনে নিছে, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। এসেই তখন অনন তাকে বলে যে আপনি আমার অফিসে আসেন, আমরা দেখা করি, অফিসে এসে আপনার সাথে সব পরিচয় করে দিই। মালা বলে এখন না, পরে। তো যাই হোক, এরকম তারা আবার দেখা করে, রাতে দুপুরে দেখা হয় তাদের প্রায়। এভাবে কয়েকদিন তাদের সম্পর্ক চলার পরে অনন একদিন তাকে বলে বসে যে আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। তো এইভাবে কি হয় যে আমি তোমার সাথে আসলাম আর এই জায়গায় দেখা করলাম, এই জায়গায় হাঁটলাম, এইভাবে তো হয় না। আমি এখানে তো একটা চাকরি করি, বড় চাকরি, আমার বাড়ি আছে, সবকিছু আছে। তো তুমি আসো, আমি তুমি আমাকে তোমার ঠিকানা দাও, আমি তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠানোর চেষ্টা করব। আমার বাবা যাবে কিনা জানি না, বাট আমি চেষ্টা করব। তো তখন তাকে মালা বলে যে তোমার বাবাকে তুমি পাঠাতে পারবা না, আমি জানি তোমার কথা অনুযায়ী, আমি বুঝতে পারছি তোমার বাবা অনেক বড় ব্যবসায়ী আর আমার বাবা খুব ছোট একজন ব্যবসায়ী, সে এখানে চায়ের কারবার করে, তো তোমার বাবা এখানে আসবে না এবং এই কথা শুনলে আমার বাবা বিয়েও দিতে চাইবে না তোমার সাথে, আমাকে তোমার কথা শুনলে বিয়েও দিতে চাইবে না, তো এটাতে সমস্যা হবে, আমাদের দেখাটাও বন্ধ হয়ে যাবে। তনন বলছে যে এখন কি উপায়, আমি তোমাকে বিয়ে করবই। তো মালা তখন তাকে বলে আসো দুজনে বিয়ে করে ফেলি। তো এইটাতে একটু থতমত খেয়ে যাও অনন, বলে যে কিভাবে কি, বলে যে হ্যাঁ তুমি চাইলে আমি তোমাকে চলে আসতে পারি এবং আমরা বিয়ে করব। তো অনন তখন মোটামুটি সে এতটাই দুর্বল ছিল মালার প্রতি, অনন রাজি হয়ে যায় এবং সে ইমিডিয়েট ছুটি নিয়ে মালাকে নিয়ে সে চলে আসে শহরে। শহরে এসে তার বাবা মার কাছে আনিয়ে এনে বলে যে আমি ওকে বিয়ে করব, আমার সাথে ওর পরিচয় হয়েছে এবং আমি ওকে পছন্দ করি। তো অনুনের বাবা মা তার সাথে বেশ ফ্রি ছিল, তারা বেশ কিছুক্ষণ কথা বলে মালার সাথে, তাদেরও পছন্দ হয় কিন্তু তাদের কথা হচ্ছে যে মালার বাবা মার সাথে কথা না বলে কিভাবে কি হবে। তো মালা তখন বলে যে আমার মা নাই, আমার বাবা আছে কিন্তু আমার বাবা আমার প্রতি খুব একটা কেয়ার করে না, কিন্তু সে আবার আমাকে কন্ট্রোলে রাখতে চায়, এরকম শুনলে হয়তো সে আমি বিয়ে করলে সে আমাকে আর দেখতে চাইবে না কখনো, কিন্তু আমি অননকে পছন্দ করি। যাই হোক, অননের মা বেশ কথাবার্তা বলে তাদেরকে বলেছে ঠিক আছে যদি এরকম হয় কাকে আমি তোমার গার্ডিয়ান বানাবো। তখন মালা চুপ করে থাকে। তো ওই সময় অনন তার এক মামা ছিল, মামাকে বলে কনভিন্স করে এবং তারপর যাই হোক তাদের বিয়ে হয়। তাদের বিয়ে হয়, তারা শহরে তাদের বিয়ের সময়টা কাটায় এবং বিয়ে শাদী করার কয়েকদিন পরে অনন ফিরে আসে। আবার সে চাকরিতে ছুটি নিয়ে গেছিল, সে যখন ফিরে আসে তার চা বাগান এলাকায়, সে মনে করে যে এখানে কোনো সমস্যা হয়েছে নাকি, তার এখানে এসে আবার মালার বাবা সমস্যা করছে নাকি। মালা তাকে বারবার বলছে যে কোনো সমস্যা হবে না, আমার বাবা যদি জানে যে আমি এরকম বিয়ে করছি এবং আমি তাকে জানানোর ব্যবস্থা করে দিব, সে জানলে হয়তো আমার প্রতি খুব রাগ করবে, আমার সাথে কথা বলবে না, বাট একসময় ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো অননের কাছে ব্যাপারটা একটু মানে অন্যরকম লাগলেও ভয়ও পাচ্ছিল সে যে পরবর্তীতে তার কোনো সমস্যা না মানে বদনাম না হয় এখানে। তো এগুলো চিন্তা করতে করতে তারপরও সে চলে আসে, আবার জয়েন করে তার কাজে, দেখে যে না কোনো সমস্যা নাই, তার বউ নিয়ে আসছে। তবে মালা তাকে বলে দেয় যে তুমি কিন্তু এখানে কাউকে বলবা না যে তুমি আমার সাথে কিভাবে পরিচয় হয়েছে কি, তুমি বলবা যে তোমার আমার সাথে শহরেই তোমার দেখা সাক্ষাৎ বিয়ে, এরকম এখানকার লোকজন কিচ্ছু বলো না। তখন চিন্তা করে যে ওকে চিনে ফেলবে নাকি, পরে দেখে যে না মানে তার ওয়াইফকে দেখে কেউ কিছু বলে নাই, তারা মনে করছে আসলেই মনে হয় স্যার শহরে যে বিয়ে করে আসছে। তো যাই হোক, তারা ওখানে থাকে এবং তাদের জীবন চলতে থাকে সুখের সংসার। হাজবেন্ড ওয়াইফ দুজনে ওখানে বের মানে তার ওয়াইফ বাসা থাকে, সন্ধ্যার পর দুজনে বের হয় হাঁটাচলা করে, তার ওখানে যারা কেয়ারটেকার আছে তারাও তার ওয়াইফকে সম্মান করে। তো অন্যের কাছে একটু অবাক লাগে যে মালা যদি এখানকার কাছাকাছির মেয়ে হয়ে থাকে, তাকে এখানকার কোন শ্রমিক বা কেউই চিনে না বা কেউই তাকে সেইভাবে কোনো অ্যাড্রেস করে না বা চিনে এরকম বলে না বা কানা ঘুষা এরকম সে কোনোদিন শুনে নাই, এমনকি তার সবচেয়ে বেশি তাকে যে বদার করতো তার কেয়ারটেকার সেও কিছু বলেনি, এটা একটু অন্যের কাছে অবাক লাগে। তো যাই হোক, খুব শান্তিতেই চলতেছিল তাদের জীবন। তবে সে একটা অবাক কাণ্ড দেখত যে মাঝে মাঝে তার ওয়াইফ গান গাইত এবং সে গানের সুর অন্যরকম পুরাই মানে, এবং অনেক সময় সে গানের কথাও বুঝতো না, গুনগুন গান গাচ্ছে একা একা বসে। তো এইটা অননের কাছে একটু ডিফারেন্ট লাগতো, সে বলতো এই গান কোত্থেকে শিখছ, তো সে বলে আমার মা গাইত এই গান। তো এটা শুনে অনন বলে যে তোমার আম্মাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে গান গাইত, যাক আমি তো কিছু বুঝি না। তো যাই হোক, এভাবে সময় কাটতে কাটতে এক সময় মালা কনসিভ করলো এবং কনসিভ করার পর অন্যের কাছে তো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যে তাদের সংসারে আরেকজন আসবে, তো খুব খুশি। এবং এরকম করতে করতে এক সময় তাদের সন্তানও হলো এবং সন্তান যখন হয়েছে তখন শহরে নিয়ে গেছিল, বাচ্চা হওয়ার পর আবার বাচ্চা নিয়ে তারা আসলো এখানে, এসে মোটামুটি ই করতেছে। তো তাদের এখানে একজন মহিলাকে রাখছিল দেখাশোনার জন্য কিছুদিন। তো তারপর দেখা গেল যে সামহাও মালা বলল যে না আমি আর কাউকে রাখতে চাই না এখানে, এখানে রাখতে চাই না, মহিলার দরকার নেই, আমি একাই বাচ্চাকে দেখব। তো অনন একটু প্রথমে গাইগুই করলো, পরে বলল যে আচ্ছা ঠিক আছে। অনেক কিছুই মোটামুটি তাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তারা এখন আর আগের মতো ঘোরাঘুরি করতে পারে না, এরকম অবস্থা। তো এর মাঝে অননের কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়েছে ওখানকার কাছাকাছি কয়েকজন মানে লোকের সাথে, তারা মোটামুটি ওখানে ব্যবসা করে ইত্যাদি, তাদের সাথে গল্প গুজব করে অনন, মাঝে মাঝে তাদের সাথে দেখা করে, যেহেতু এখন তার মালাও বের হয় না, সে মালাকে নিয়েও বেরিতে পারে না, এরকম অবস্থা। তো একদিন রাতে মানে সন্ধ্যার পরে অনন বলল যে আমি আমার ওই যে আসলাম ভাই যে আছে ওনার সাথে একটু দেখা করি, ওনার ওখানে যে আড্ডা টাড্ডা দিয়ে আমি রাত্রে আসতেছি, আস্তে আস্তে রাত হয়ে যাবে, হয়তো দশটার মধ্যে আমি চলে আসবো। তো মালা বলল আচ্ছা ঠিক আছে। তনন বেরোলো বাসা থেকে, তখন 7:30 বাজে এরকম। বের হয়ে সে তার মোটরসাইকেলটা নিল, ওইটা স্টার্ট দিয়ে সে চলে গেল। তো গেছে সে আসলাম সাহেবের ওইখানে, ওখানে যে তারা গল্প গুজব করলো আড্ডাটা দিয়ে, তো আসলাম সাহেবের বাসার থেকে সে বের হয়েছে, বের হয়ে আবার আসতেছে। তো মোটর বাইক নিয়ে আসতে আসতে, মোটর বাইকটা তো সবসময় চালানো পড়ে না, তো সে বাসার বেশ খানিকটা আগে আসছে, মোটরসাইকেলটা মানে কাজ করতেছে না, মানে বন্ধ হয়ে গেছে। তো অনেক চেষ্টা করলো অনন স্টার্ট করা, স্টার্ট হচ্ছে না। সে মোটরসাইকেলটাকে ঠেলে এগোনো শুরু করলো। তো খুব কষ্ট হচ্ছে রাস্তাটা, যদিও একটু উঁচানিচা, যেখান দিয়ে সে গেছে আর কি। সে আসলাম সাহেবের বাসা ছিল আবার ওই যে চা বাগানের ভিতর দিয়ে না, ওই পাশ থেকে বের হইতে হইতো, ওইটা খুব একটা উঁচানিচা রাস্তা না, ঠেলতে কষ্ট হচ্ছে কিন্তু আসতে পারতেছে আর কি। অনেক কষ্টে ঘেমে নিয়ে যাচ্ছে অনন। তো ঠেলতে ঠেলতে এক সময় সে চলে আসলো তার বাসার কাছাকাছি এক জায়গায়। তো এখানে সে বুঝলো যে এইখানে সে দেখতেছে যে তার ওইখানকার একজন চা বাগানের একজন কর্মকর্তার বাসা আছে। তো তার ওইখানে গেল, সে যে নক করলো, বললো যে রাত্রেবেলা ডিস্টার্ব করার জন্য দুঃখিত, আপনাকে বাইকটা আপনার এখানে রেখে যাই। তো লোকটা বললো যে আচ্ছা স্যার, রেখে যান, অসুবিধা নাই, কালকে ব্যবস্থা করবো না, ঠিক করে আর স্টার্ট হইতেছে না, আমি জায়গা হেঁটে ভাই। বললো আপনি আগে দিই স্যার, রাত হিসেবে বলে না না কিছু লাগবে না। তো বাইকটা রেখে সে হেঁটে বাসার দিকে রওনা দেয়। তো হেঁটে হেঁটে যখন বাসার কাছাকাছি চলে আসছে, সে বাসা দেখা যাচ্ছে এখান থেকে। তো রাতের বেলা অন্যরকম একটা পরিবেশ, এবং তখন বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:00 উপরে বাজে এরকম সময়। তো সে দেখতেছে তার বাসাটা এখান থেকে। তো বাসাটা হঠাৎ করে সে পেছন দিকে দেখলো, বাসার পেছনটা দেখা যায় সাইডে, মনে হচ্ছে আলোর মতো, মানে মানে আলোর কুণ্ডুলির মতো এরকম বেশ উঁচু কিছু তার বাসার থেকে উড়ে উপর দিকে চলে গেল। তিনটা এরকম শ্যাট করে তিনটা আলোর কুণ্ডুলির মতো উড়ে চলে গেল, আলোর বল, এবং বলগুলো রেডিয়াস বেশ বড়, মানুষের সমান হবে। তো এটা দেখে অনন অবাক হলো, এটা কি উল্কার মতো কিন্তু বাসার থেকে উপর দিকে উঠে গেছে, উড়ে শ্যাট শ্যাট করে গেছে। তো অনন দেখে একটু থতমত খেয়ে সে দ্রুত চলা শুরু করছে, খুব দ্রুত মানে দৌড়াচ্ছে আর কি, হেঁটে হেঁটে যাচ্ছে। তো বাসার সিঁড়ি ছিল কয়েক ধাপ। তো ওইখানে এসে সে শুনতেছে, মনে হচ্ছে তার বাসার মধ্যে তার ওয়াইফ কথা বলতেছে, কণ্ঠ শুনতেছে ওয়াইফের, একটু জোরে জোরে কথা বলতেছে কিছু একটা। তো কণ্ঠটা কেমন জানি, মানে কণ্ঠটার মধ্যে মনে হচ্ছে রাগ মিশ্রিত একটা কণ্ঠ, আর সাথে মনে হলো যে আর একটা কণ্ঠ শুনতেছে সে, মানে কারোর সাথে রাগে কথা বলতেছে, কিন্তু ভাষাটা সে বুঝতেছে না, ডিফারেন্ট ভাষা, ভাষাটা কিন্তু আমাদের বাংলা ভাষা না, বা সে তার পরিচিত কোনো ভাষাও না, হয়তো ইংরেজি জানতো, হিন্দি উর্দু এগুলো জানতো, এগুলোর কিছুই না, ডিফারেন্ট একটা ভাষায় মনে হচ্ছে তর্ক করতেছে কার সাথে, তার ওয়াইফের কণ্ঠ। তো অনন একটু মানে থতমত খেয়ে যায়, সে আস্তে আস্তে করে সিঁড়ি তার পা দেয় না, বুঝতে চেষ্টা করে কার সাথে কথা বলতেছে তার ওয়াইফ। তো সে পা টিপে টিপে চলে আসে গেটের কাছে। তো গেটটা দেখতেছে সে ভেজানো, তো গেটটা আস্তে করে সে সরায়, কোনো শব্দ হয় না। সে তাকায় দেখে তার স্ত্রী ওখানে দাঁড়ায় আছে, মাটির থেকে প্রায় 6 ইঞ্চি উপরে হবে তার স্ত্রী দাঁড়ানো, আর এক হাত দিয়ে সে তার বাচ্চার দোলনাটাকে ধাক্কা দিচ্ছে, মানে ঠেলতেছে আস্তে আস্তে। বাচ্চার দোলনাটা বেশ দূরে কিন্তু তার থেকে, মানে তার হাত স্ট্রেচ হয়ে ওখানে দোলনা ঠেলতেছে সে। হ্যাঁ, আরেক হাত দিয়ে সে তার ওইখানে চুলার মধ্যে কিছু একটা গরম করতেছিল, সেটা নাড়তেছে, সেটাও অনেক দূর, হাত স্ট্রেচ করে চুলার মধ্যে। আর যে জায়গাটা দাঁড়া আছে তার সামনেই হচ্ছে তাদের একটা খোলা ই ছিল, দরজার মতো, একটা বারান্দার মতো, সেইখানে সে মনে হলো কেউ একজন দাঁড়ায় আছে, একটা অবয়বের মতো চোখ দুটা জ্বলতেছে ওইখানে, সেটার সাথেই তার স্ত্রী এভাবে কথা বলতেছে। কিন্তু এই দৃশ্যটা এতই অবাস্তব যে মাটি থেকে একটু উপরে তার স্ত্রী ভেসে আসে, এবং দুইটা হাত দুই দিকে, একটা দিয়ে দোলনা ঠেলতেছে, একটা হাত দিয়ে কড়াইয়ের মধ্যে কি নাড়তেছে সে, আর জোরে জোরে কথা বলতেছে ওই ভাষায়। সে যখন নাকি এটা দেখছে না, খুব অবাক হয়েছে অনন, মানে অবাক মানে কি, সে আসলে বিশ্বাস করতে পারছে না কি দেখতেছে সে, এবং মাটি থেকে বেশ খানিকটা উপরে তার স্ত্রী দাঁড়ানো। সে নিজে নিজের অজান্তে মানে হা করে ফেলছে, মানে হা হয়ে আছে। ওই সময় মনে হলো তার স্ত্রী বুঝতে পারছে ব্যাপারটা, যে কেউ একজন আছে বা অনন আছে। তার স্ত্রী মাথাটা ঘুরে তাকাইছে, সে দেখলো তার স্ত্রীর চোখ দুটো জল জল করতেছে, চোখের মধ্যে কোনো মনি বা কিছু নাই, চোখ দুটো মনে জল জল করতেছে, মানে সাপদের মতো জ্বলতেছে চোখ দুটা। এবং তাকে দেখে মনে হলো তার স্ত্রী কেমন জানি হয়ে গেল, মানে চুলগুলা কেমন ছেড়ে দিল, আর এক সেকেন্ডের মধ্যে দুইটা হাত নর্মাল হয়ে গেল আবার ওই যে যেখানে ছিল, এসে পড়লো। এবং অননের আর কিছু মনে নাই, অননের মনে হলো একটা বাতাসের মতো তার গায়ে লাগছে, একটা হাওয়ার মতো গায়ে লাগলো, অননের কিছু মনে নাই, অনন এখানে ধূপ করে পড়ে গেছে। তো অননের যখন হুশ ফিরছে, অনেক রাত তখন, সে তাকায় দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে জাস্ট রাতে নিঃশব্দ শব্দ আসতেছে, ঘরটা খালি। সে তাকায় দেখলো এদিক ওদিক কেউ নাই, পুরা ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে এবং ঘরের মধ্যে আলোও নাই, মানে ঘরটা অন্ধকার। এই জানালার ফাঁক ফোকর দিয়ে যে আলো আসতেছে সেটা অনন এক লাভ দিয়ে উঠছে। সে চিন্তা করলো, সে কি হলো, কি দেখলো, এতক্ষণ কি দেখছে, এটা কি দেখে পড়লো এখানে। সে পুরো ঘটনাটা রিকল করার চেষ্টা করলো। সে একটা লাভ দিয়ে, অনন বেশ লম্বা ছিল, সে একটা লাভ দিয়ে তার ওখানে যে সোফা ছিল সোফা ক্রস করে সে গেল ফার্স্টে বাচ্চার দোলনার কাছে। যেই দেখলো বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চার মাথার কাছে, জানলার উপর পর্দা দিয়ে আসে, পর্দা দিয়ে হালকা আলো এসে বাচ্চার গায়ে পড়ছে, বাচ্চাটা ঘুমাচ্ছে। সে তারপর লাভ দিয়ে গেল তার রুমের দিকে, বেডরুমে। এখানে রুমে কেউ নাই, সারা বাসা তন্ন তন্ন করে খুঁজলো, তার স্ত্রী নাই বাসায়, কোথাও কিছু নাই। তার চুলার মধ্যে যা খাবার ছিল কি ছিল, ওইটা চুলা বন্ধ করা, ওইটা চুলার উপরে আছে, বাসার মধ্যে কেউ নাই। অনন্ত মানে এখন চিৎকার করবে না কি করবে সে বুঝে পাচ্ছে না। সে বাচ্চাটাকে কোলে নিল, নিয়ে দৌড়ায় নেমে গেল সিঁড়ি দিয়ে, নেমে তার যে কেয়ারটেকারের দরজায় ধুমধাম ধুমধাম করে সে নক করল। কেয়ারটেকার ভয়ে বাঁচে না, কেয়ারটেকার একটু উপর উঠে আসছে, বলছে কি হয়েছে স্যার, চোখ চোখ ঘুম তার রিছে, লাইটটা জ্বালা, কি হয়েছে স্যার, বলে যে আমার আমার বউ হারাই গেছে, আমার বউ হারাই গেছে, তারপর উদ্ভ্রান্তের মতো বলতেছে। তো কেয়ারটেকার বেরো আসতো সাথে সাথে, এবং কেয়ারটেকার বেরো এসে তাড়াতাড়ি তার বাড়িতে লাইটটা যারা কেয়ারটা খুঁজলো, এবং অনন মানে পুরো পাগল হয়ে গেছে, সে বলতেছে আমার বউ কই, আমার বউ কই, সারা বাসা দেখতেছে খুঁজে পায় না, এবং অননের অবস্থা খুবই খারাপ। তো তখন কেয়ারটেকার তাকে রেখে জোর দৌড় দিল, আরো যে ওদের দু একজন কলিগ ছিল তাদের ডেকে আনতে। তারা কয়েকজন আসলো, এসে দেখতেছে যে অনন পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাটাকে একজন মহিলা নিয়ে নিল, নিয়ে তাড়াতাড়ি পিঠে হাত দিয়েছে, বাচ্চাটা ঘুমায় আছে, তখনও ঘুমায় আছে একদম ডিপ, বাচ্চাটা ঘুম উঠে নাই, কিন্তু অনন পাগলের মতো করতেছিল। তো তাকে নাকি শান্ত করতে পারতেছিল না কেউ, তার স্ত্রীকে পাচ্ছে না সে। তো তখন তাদের মধ্যে একদিন জিজ্ঞেস করলো যে স্যার কি হয়েছে, হঠাৎ করে কই গেল। তো তখন সে তাকে বলে যে আমি এরকম দেখছি, অনন নাকি বলে যে আমি এরকম দেখছি। তো সে তো হা হয়ে যায়, যে শুনে সে হা হয়ে যায়, এবং কথাটা কিছুক্ষণের মধ্যে ছড়া যায় কয়েকদিনের মধ্যে। তো ওইভাবেই তাদের রাত পার হয়, রাতে কিছু না, অনন পাগলের মতো ছিল, সে আসলে মানে তার নিজের সেন্সে ছিল না। যাই হোক, সকালবেলা ওদের মধ্যেই একজন ওইখানকার যে ওনাদের ওইখানকার একজন মৌলবীরে খবর দিয়ে আনেন, এসব বলে যে এরকম এরকম উনি কি স্যার কি পাগলের মতো আচরণ করতেছে এই ব্যাপার। মৌলবী সাহেব খুব গম্ভীর হয়ে শুনে শুনে অননকে বসায় বসায় বলে দাঁড়ান, শান্ত হন, শান্ত হয়ে বলে তিনি আগে দোয়া পড়েন। অনন্ত চিৎকার করতেছে, বলছে না আমার স্ত্রী কই গেছে, এই সে আপনি কি দেখছেন বলেন। তখন অনন একটু ঠান্ডা হয়ে বলে যে আমি এরকম দেখছি, বলে যে আপনার স্ত্রী মানুষ ছিল না, পরিচয় কোথায় হয়েছে আপনার সাথে, আপনি কি শহর থেকে আনছেন, বলে না, বলে কোথায়, বলে এই যুগে এরকম এরকম পরিচয় হয়েছিল আমার সাথে। এই তো হুজুর বলে যে এই তো মানে এটা তো সমস্যা, আপনি জানেন ওই যে ওখানে যে খাল আছে খালের এখানে সব পরীরা আসে, বছরের একটা সময় পরীরা আসে, এসে অনেক মানুষ সাথে এরকম করে, অনেক মানুষ সাথে এরকম করে, ওই যে আপনার ই দিয়ে গেছে, আপনার ওই যে সন্তানটা দিয়ে গেছে সে, এখন এটাই আপনার স্ত্রীর চিহ্ন আপনার কাছে, আপনার স্ত্রী আর আপনার কাছে আসবে না, সে চলে গেছে, সে আপনার কাছে ধরা খাইছে, সে আর আসবে না আপনার কাছে। অনন্ত তখন কান্নাকাটি করতে থাকে চিৎকার করে। তো স্ত্রী তখন ওই হুজুর বলে যে আমি আপনার জন্য আরো বুঝবো ঘটনাটা কি, আরো ই করে দাঁড়ান, আপনি এখন শান্ত হন, এখন তো কিছু বলা যায় না, ই হন। তো হুজুর নাকি তিনি ওই দিন অননকে মানে দেখাশোনা করতে বলেন ভালো মতো, যে লোকটা উল্টাপাল্টা হইতে পারে, তার মাথায় এলোমেলো হইতে পারে, কারণ তার মাথার সেন্স ঠিক নাই, বাচ্চাটাকে দেখাশোনা করতে বলেন তারা। বাচ্চাটা একেবারে স্বাভাবিক বাচ্চা, এবং বাচ্চাটাকে তারা টেক কেয়ার করেন মহিলারা ওইখানকার। আর অনন পুরোপুরি একেবারে শয্যাশায়ী অবস্থা ছিল, তার মাথা ঠিক ছিল না, সে পাগলের মতো হয়ে গেছিল। তো পরে আরো হুজুর আরো হুজুরকে নিয়ে আসেন, এসে তারা কথা বলেন, এবং ওনাদের মধ্যে একজন খুব কামেল ছিলেন, তিনি তার ওনার নাকি এরকম ই হাসিল ছিল, জিন হাসিল ছিল, তিনি জিনের মাধ্যমে খবর নেন, বলে যে হ্যাঁ ওইটা আসলেই মহিলা জিন ছিল, মানে পরি তারা যেটাকে বলে, এই পরীরা নাকি এরকম কোন পুরুষকে পছন্দ হইলে এরকম চলে আসতো এবং তার সাথে এরকম সম্পর্ক করত, যতদিন মানে তারা চালাইতে পারত আর কি এরকম জীবন চলত, কিন্তু অনন যেহেতু ধরে ফেলছে সে আর এর জন্য এখানে আসবে না, সে আর আসবে না, সে চলে গেছে, সে অননকে চলে গেছে, সে কখনো হয়তো অননকে দেখে যেতে পারে কোথাও এসে, কিন্তু অননের সামনে সে আর আসবে না। তো এটা শোনার পর থেকে সেই অনন নাকি অনেকটাই অপ্রকৃতস্থ হয়ে গেছিল। তো তার বাবা মা তাকে আর তার সন্তানকে নিয়ে যায়, এবং তার সন্তান নাকি স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানুষের মতোই নাকি বড় হয়ে পড়ে। অননের সেই স্ত্রী আর কখনো ফিরে আসেননি। তো অনন নাকি মালার বলা সেই জায়গায় যে খোঁজ খবর নিয়েছিল, যেই জায়গার কথা সে বলছিল যেখানে তার বাবা চায়ের ব্যবসায়ী, তো সেখানে গিয়ে অনন খোঁজ খবর নিয়েছিল, দেখছে যে ওখান থেকে প্রায় 50 বছর আগে একজন চা ব্যবসায়ী ছিলেন, তার শ্বশুরের যে নাম বলছিল মালা সেটা, এবং তার একটা মেয়েও ছিল মালা নামে, এবং সেই মালাও নাকি বছর দশেক আগে মারা যায়, এবং অনন গিয়ে সেই মালার কবরও দেখে আসছে, এবং তার কাছে অবাক লাগছে যে এই ঘটনাটা এরকম কিভাবে হলো, মানে এবং সেই ওই মানুষের কাছে, ওই অঞ্চলের মানুষের কাছে জিজ্ঞেস করছে মালা কি দেখতে এরকম এরকম ছিল, অনেকে বলছে যে হ্যাঁ, এবং অনন সাথে বর্ণনাও মিলে যায়। তো পরবর্তীতে অননকে হুজুর বলছে যে এটা আসলে সেরকম কিছু না, ওরকম জিনরা অনেক সময় মানুষের মানে পরিচয় নকল করে আসে, ওরকম সেজে মানুষের কাছে আসে, সেটাই হয়তো আপনার কাছে কেউ আসছিল, সেই জিনটা পরিটা আর কি এসে আপনাকে ওভাবে ধোকা দিছিল আসলে, বা আপনাকে বিয়ে করছিল পছন্দ করে। অনন যদিও মাঝে মাঝে ফিল করত যে তার আশেপাশে কেউ আছে তাকে দেখতেছে, সে মনে করত যে তার সেই স্ত্রী, সে অনেকভাবে চেষ্টা করছে, অনেক জায়গায় গেছে, অনেক মানুষকে ধরছে, অনেক অনেক মানুষের কাছে গেছে যারা নাকি বলে যে তারা জিন হাসিল করে ইত্যাদি, অনেকের কাছে নাকি গেছে, কেউই তাকে তার সাথে আর দেখা করাই দিতে পারে নাই, বাট অনন মাঝে মাঝে ফিল করত। আর তার সন্তান নাকি স্বাভাবিক একটা মানুষের মতোই বড় হয়েছে। এতটুকুই হৃদয়ে শেয়ার করা ঘটনা ছিল, এতটুকুই হৃদয়ে শুনেছে তার কলিগের কাছ থেকে। তো যাই হোক, এই ছিল ঘটনা, একটু অন্যরকম একটা ঘটনা, আমার কাছে বেশ স্ট্রেঞ্জ মনে হয়েছে। তবে এই ধরনের ঘটনা অতীতে যখন আরো অনেক আগে আমি শুনেছি অনেকের কাছেই যে গ্রামে নাকি এই ব্যাপারগুলো অনেকের সাথে ঘটছে, এবং তারা বলছে গ্রামে এগুলো ফোকলোরের মতো প্রচলিত ছিল, এরকম ঘটনা কিন্তু শুনছি। তো এইটাও একটা লেজেন্ডের মতো জিনিস যেটা ওই চা বাগানকে নিয়ে প্রচলিত ছিল, এবং এটাই হৃদয়ের কলিগের মামা হৃদয়ের সেই কলিককে বলছিল যে এই কারণে রাতের বেলা ওখানে চলাফেরা করতে দিত না তাকে। তো ঘটনাটা কেমন লাগছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, ঘটনাগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। আর আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকলে, অথবা লেজেন্ড থেকে থাকলে, মিথ থেকে থাকলে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বলতে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যাবার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আবারও চলে এলাম অদ্ভুত রেতে, এবং নিলাম আপনাদের জন্য আরো একজনের একটি অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করছেন রাফসান মাহমুদ জয়পুরহাট থেকে। রাফসান তার মতো করে অনেকটা নাটকীয়ভাবে উপন্যাসের মতো তার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের কাছে, তবে আমরা কিন্তু ঠিক সেভাবে কোনো কিছু শেয়ার করি না, সুতরাং এখানকার কাব্যিক উপস্থাপন সেটা পাবেন না আপনারা। অদ্ভুতুলে তার নিজের মতো করে যে কোনো ঘটনা শেয়ার করে, যখন কোনো ঘটনা পাই আমরা বা পড়ি, পড়ার পর আমাদের যে কল্পদৃশ্য মানে কল্পনায় আমরা যা দেখতে পাই সেটা আমাদের মতো বর্ণনা করি আমরা। তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আমাদের কাছে মনে হয় যে এটা সমীচীন হবে না বলা, সেটা আমরা বলি না। এখানে রাফসানের এই ঘটনার মাঝেও কিছু কিছু ব্যাপার রাফসান বলেছেন বা একেবারে বাস্তব তথ্য দিয়েছেন, যেগুলো আসলে আমি উল্লেখ করব না, যেমন স্থানকাল পাত্র ইত্যাদি ইত্যাদি। তো আমি চলে যাব রাফসানের শেয়ার করা অভিজ্ঞতায়, আমার মতো করে শেয়ার করব। এই বছরেরই ফেব্রুয়ারির কোন একটা সময় এই ঘটনাটি ঘটেছিল। রাফসান গিয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গাটা বাংলাদেশেরই কোন একটা অঞ্চল, যেখানে বেশ জায়গাটা অনেকটা পল্লী অঞ্চলই, কিন্তু বেশ অনেক গ্যাপে গ্যাপে অনেক সেখানে দেখাচ্ছে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড আরো অনেক ইন্ডাস্ট্রি, বাট অনেক গ্যাপে গ্যাপে, যেহেতু এটা অনেকটা পল্লী অঞ্চল সেখানে তাদের জন্য এটা করা সুবিধা। তো এরকম একটা জায়গায় রাফসান গিয়েছিল একটা কাজে। তো সেখানে গিয়েছে, সে সারাদিন তার কাজ হয়েছে, যখন ফিরে আসছে রাফসান তখন অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো সে মোটামুটি টায়ার্ড, অনেক দূর যেতে হয়েছিল কাজকর্ম সেরে, আর তার সাথে মোটর বাইক ছিল, তো সে চালিয়ে আসতে আসতে একটা জায়গায় সে দেখতে পেল একটা পুরনো, অনেক পুরনো ভবন, সেটা ভেঙে চুরে গেছে, বেশ ভগ্ন দশা অবস্থায় পড়ে আছে, মানে ওটার রুইন পড়ে আছে এরকম অবস্থা। আর সেই জায়গার আশপাশটা পুরোপুরি মোটামুটি নীরব নিথর জায়গা, কেউ নাই, গাছপালা আছে বেশ কিছু, আর তার থেকে একটু সামনে তার চোখে পড়লো একটা ছোট্ট টং দোকান। সেই টং দোকানে সন্ধ্যা হয়েছে যেহেতু, সেখানে সেই যে টং দোকানের লোক সে বাতি জ্বালিয়েছে, বসে তার ছোটখাটো কাজগুলো করছে। তার রাফসানের চা খাওয়ার খুব ইচ্ছা হলো যে সে চা খাবে, টায়ার্ড হয়ে গেছে। সে তার মোটর বাইকটা নিয়ে আস্তে করে সামনে থামলো, থেমে সে নেমে সেখানে বসলো। তো বসে দেখতেছে যে এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম, দোকানে আর কেউ নাই, সে আর সেই দোকানি যে আছে দোকানদার তিনি বসা, পুরোপুরি নীরব নিথর চারিদিক। এবং মাগরিবের আজান শেষ হয়েছে একটু আগে, পুরা কেমন জানি চারিদিক অন্ধকার ঘনা আসতেছে, কেমন একটা পরিবেশ হয়ে যায় সেই সময়। তো দোকানি তার হারিকেনটাকে উস্কায় দিচ্ছে, মানে বাড়াই দিচ্ছে, কারণ দোকানের মধ্যে দেখলো ইলেকট্রিক কোনো বাতির কানেকশন নাই, মানে ইলেকট্রিক বাতি জ্বলতেছে না। তো বুঝলো রাফসান যে এখানে ইলেকট্রিক কানেকশন দেয় নাই, ছোট রং দোকান এখানে নাই, আর চার্জ লাইটও বসাইতে পারবে না, এর জন্য সে হারিকেন চালাইছে। তো বেশ একটা অন্যরকম আলো হচ্ছে, তো রাফসানের কাছে বেশ ভালো লাগলো এরকম করে একটা জায়গায় বসতে। তো তিনি দেখলো যে ওই দোকানি চায়ের কেটলি চড়াইছেন কিছুক্ষণ আগে, মনে হয় এটা গরম হচ্ছে, ধোঁয়া উঠতেছে, চা পাতার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো রাফসান জিজ্ঞেস করলেন দোকানিকে যে চাচা মানে কতক্ষণ খোলা রাখেন, এটা থাকে কতক্ষণ, মানুষজন আসে না? তো বললো যে না বাবা, মানুষ খুব কম এখানে, মানুষজন চলাফেরা কম করে। বলে ও আচ্ছা, মানুষ কম আসে না? বলে হ্যাঁ, আপনি তো দোকান দিয়ে রাখছেন। রাখছি, এখানকার মানুষজন যারা আছে, এই আশেপাশের মানুষজন যারা আসে আসে। তো বলে কখন বন্ধ করেন? ঠিক নাই, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষজন চলাফেরা করলে যতক্ষণ থাকে চালায় রাখি, আবার রাত পর্যন্ত থাকি আমি, আবার অনেক সময় বন্ধ করে দিই। তো এরকম টুকিটাকি গল্প করতে করতে রাফসান তার বললো চা দেন, চা খেলো এবং ই করলো, আর এর মাঝেই অন্ধকার হয়ে গেছে চারিপাশ। বেশ বাতাস ছিল ওই দিন, গাস্টি উইন্ড, বাতাসে রাস্তার ওই পারে গাছগুলা একদম কাঁপতেছে, পাতাগুলো তিতির করে কাঁপতেছে। তো রাফসানের কাছে বেশ ভালো লাগলো, মানে এই পরিবেশটা সে খুব এনজয় করতেছে। তো হঠাৎ করে সে তাকালো সামনে ওই যে ভাঙা বিল্ডিংটা, দেখলো যে একেবারে মানে ভাঙা একটা বিল্ডিং, অনেক মানে অংশ, একটা অংশ পুরো দাবানো নিচে, মানে পুরো মনে হচ্ছে বসে গেছে এখানে। তো সে জিজ্ঞেস করলো সেই লোকটা দোকানিকে, যায় চাচা কি অবস্থা এটার? এইটা ছিল একটা এরকম ফ্যাক্টরি, গন্ডগোল হয়েছিল এখানে, ভেঙে চুরে গেছিল, বিশাল সমস্যা, মানে এখানে দুর্ঘটনা হয়েছিল, দুর্ঘটনার পর থেকে এরকম আছে। তো রাফসান তখন জিজ্ঞেস করলো যে মানে মানে এটা আর কি কেউ নেয় না, এরকম পরে ফেলা রাখছে? নেবে শুনছি ওখানে নাকি আবার একটা বিল্ডিং হবে এরকম শুনতেছি আর কি। তো চুপ করে আছে ওই চাচা, তিনি কাজ করতেছেন। এর মাঝে রাফসান আবার চা চাইলো, বলে আরেকটা চা দেন চাচা। তো সেই লোক চা বানাইতে বানাইতে বলল যে এখানে ভূত আছে, ভূতের শব্দ শোনা যায়, এই ভয় লাগে মাঝে মাঝে, ওই চাচাই বলতেছে। রাফসান বলল ভূতের শব্দ শোনা যায় মানে ভয় লাগে মানে? হ্যাঁ, এখানে সমস্যা হয়েছিল, তো দুর্ঘটনা হয়েছিল, তো মানুষজন এখানে শব্দ পাওয়া যায়, আমার তো রাতে ভয় লাগে মাঝে মাঝে, এর জন্যই তখন আমি তাড়াতাড়ি বন্ধ করে দিই ভয়ে, মানে ওখানে চিৎকারের শব্দ শুনি, আবার শুনি মানুষ কথা বলতেছে এখানে। তো রাফসান বলে আর চাচা অন্য কোনো এখানে আশেপাশে ফ্যাক্টরি ট্যাক্টরি আছে আশেপাশে, এগুলার থেকে আসে? কারে না না না, চাচা বলতেছে ওই বিল্ডিং থেকে আসে, ওইখান থেকে শব্দ আসে, একেবারে মনে হয় যে একদম সচল হয়ে গেছে পুরো জায়গাটা, মানুষজনের কোলাহল ভিতরে। তো তখন রাফসান বলতেছে কেন, এখানে তো আজে বাজে মানুষও ঢুকতে পারে, এরাই শব্দ করতে পারে। না রে বাবা, আমি জানি কিরকম কি, অন্যরকম অনেক কিছু দেখাও যায়, উদ্ভট দেখা যায়। রাফসান বলে আরে চাচা আপনি উদ্ভট জিনিস বিশ্বাস করেন, ভুট্টুত এগুলো কিছু না, দেন চা দেন একটা। তো সে আরেকটা চা খেলো, চা খেয়ে সে ওখানে বসে তার মতো একটু সময় কাটালো, ধূমপান করলো। তো এর মাঝে সে মনে মনে চিন্তা করলো যে আমি একটু যেয়ে দেখবো বিল্ডিংটাতে, আসলে বিল্ডিংটার কাহিনী কি, মানে আসলে কি ভুট্টুত কিছু আছে নাকি কিছু দেখা যায় কিনা। রাফসান অনেক একটু অনেকটা অনুসন্ধিচ্ছ মাইন্ডের মানুষ, সে এরকম জিনিস পছন্দ করে আর কি, অ্যাডভেঞ্চারের জিনিসপত্র। তো সে চাচাকে বললো যে চাচা আমি একটু ওদিকে ঘুরে আসতে চাই বিল্ডিংটা। তো সেই দোকানি যে বৃদ্ধ, সে ওকে তাকায় আছেন, কেন? বল না চাচা আপনি বললেন ভুট্টুত আছে, বলছে না যান না ওদিকে, যান না, পুরনো এখানে সমস্যা, একদিন পড়ে আছে এখানে, আছে বললাম তো আপনারা যে ভালো না জায়গাটা, আমরা নিজেরাই তো যাই না ওই দিক দিয়ে, মনে করেন যে মানুষজন ওই ওইখানে মানুষও যায় না খুব একটা, এখন মানুষও যখন অনেকে অনেক কিছু দেখছে, তো ওই দেখছেন ওই যে ছোট গলিটা ওই পাশ দিয়ে গেছে, ওদিক দিয়ে কিন্তু ওই পিছনের যে ওই মানুষজনের বাসা বাড়ি ওই জায়গায়, ওদিক দিয়ে অনেকে যাইতো আগে, এখন কিন্তু ওই রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। তো রাফসান বলছে কেন হাঁটে না? বলে অনেকে দেখে অনেক কিছু, ওদিক দিয়ে তাকায় দেখে ভিতরে মানুষ আছে, মানুষ কাজ করতেছে, মানুষ ওখান থেকে দেখে যে অনেক কিছু দেখে, এসব কারণে মানুষ যায় না, আবার মনে হয় যে একদম সচল এখানে কাজ হচ্ছে এরকম একটা অবস্থা। তো রাফসান বলে যে আসলে আপনি দেখছেন? আমি অনেক কিছু দেখছি শুনছি, প্রায় তো শুনি, প্রায় আমি শব্দ শুনি এখানে, মানে মেশিন চলে ভিতরে। তো রাফসান বলে, এই তো চাচা আপনি তো আমার আগ্রহ বাড়াই দিয়েছেন, আমার তো দেখতেই হবে। তো লোকটা চুপ করে থাকলো, যখন বলে যায়েন না খামাখা, কি দরকার এগুলো জানেন না, এগুলো দেখা যায় যারে দেখা যায় তারে, আমি তো এখানে একাই থাকি আর বয়স হয়েছে তো এখন এগুলো আর গায়ে মাখি না। তো রাফসান বলল, চাচা মোটরসাইকেলটা থাক, আপনি একটু দেখেন মোটরসাইকেলটা, আমি হেঁটে আসি, আপনার কাস্টমার টাস্টমার আসলে তো আসলো এর মধ্যে। তা এই বলে রাফসান আস্তে করে উঠলো, উঠে হাঁটা দিল। তো তখন কিন্তু মানে বেশ মোটামুটি হয়ে গেছে, 7:30-8 মানে এরকম বাজে, কিন্তু ওই জায়গায় একেবারে মানে সময়টা থম মেরে গেছে। আর কেন জানি খুব অবাক কাণ্ড যে এর মধ্যে সে মানুষও দেখলো না, সে যে চাচার দোকানে এতক্ষণ বসেছিল, চাচার দোকানেও একটা তৃতীয় ব্যক্তি আসছে তা না, সে একাই কাস্টমার ওখানে তখন। তো রাফসান হাঁটতে হাঁটতে চলে যায় সামনে, এবং তিনি ওখানে গিয়ে আস্তে করে উপর থেকে নিচে নামেন, যেখানে নামার জায়গাটা। হাঁটতে হাঁটতে নামার সময় তার জানি কেমন একটু গা টা ভারী ভারী লাগে, মানে তখন সে ভাবতেছিল রাফসান জারি এটা কি এই কারণে যে আমি এখানকার সম্বন্ধে শুনছি চাচা বলছে ভৌতিক এই কারণে, নাহলে গা ভারী হওয়ার কোনো কারণ আমি দেখি না। মানে রাফসান চেষ্টা করতেছে র্যাশনাল এক্সপ্লেনেশন খুঁজতে, যে আসলে এই ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা, কারণ বেশিরভাগ জায়গায় সে যেসব জায়গা সম্বন্ধে শুনছে যে মানুষ বলছে এখানে ভূত আছে ইত্যাদি ইত্যাদি বিল্ডিং, সেখানে গিয়ে সে আসলে কিছু দেখতে পায়নি, গিয়ে দেখছে যে পুরনো বিল্ডিং হয়তো পড়ে আছে অনেকদিন, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটু এনভায়রনমেন্টটা অন্যরকম লাগে, কোন জায়গাটা যদি ভাঙাচোরা পড়ে থাকে এবং অন্ধকারের মধ্যে বিদ্যুৎ না থাকে জায়গাটা একটু অন্যরকম লাগে, একটু ভৌতিক মনে হয়। তো বেশিরভাগ জায়গায় গিয়ে রাফসান এরকমই দেখছে, তার কাছে দৃঢ় বিশ্বাস যে এইটাও এরকমই হবে। তো চাচা বলছে এটাতে তার মনের মধ্যে একটু প্রভাব পড়ছে, তাই সে নিজেই ভাবতেছে এই কারণে মনে আমার একটু গা ভারী ভারী লাগতেছে। তো সে তার মোবাইল ফোনটা বের করে, মোবাইল ফোনের যে এখানে অন্ধকার, চাঁদ আছে আকাশে, চাঁদের হালকা আলো পড়ছে, বিল্ডিংটার যে টোটাল ভাঙা অংশটা সেখানে চাঁদের আলো পড়ে জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। এটা স্বাভাবিক, যে কোনো এরকম ভাঙা চোরা দালান বা পুরানো দালানের উপর চাঁদের আলো পড়লে ওইটাকে ভৌতিকই মনে হয়। তো এগুলো স্বাভাবিক র্যাশনাল এক্সপ্লেনেশন হিসেবে ধরে নিয়ে হেঁটে যাচ্ছে রাফসান। কাছে এসে সে যখন তার মোবাইলের লাইটটা জ্বালাইছে, তখন অন্ধকারের মধ্যে ওই অংশটা আলো পড়ছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল সামনের ঢোকার জায়গাটা, তো দেখলো যে একটা অংশ একদম ভেঙে কাত হয়ে গেছে, ওইটার ভিতরে আলো ফেলে সে ঢুকলো। তো ঢুকে দেখতেছে যে উপরে ওঠার সিঁড়ি, তো সেটা দিয়ে সে ওঠা শুরু করলো। আলো যেখানে পড়তেছে ওখানে ধুলাবালি ময়লা জমা এবং আরো অনেক টুকিটাকি জিনিসপত্র পড়ে আছে, আননোটিসেবল জিনিস, এগুলোর উপর দিয়ে ছোট নেটের টুকরা ইত্যাদি ইত্যাদি। তো সে উঠলো, উঠে দোতলায় উঠলো, তো উঠে দেখতেছে খা খা করতেছে পুরা যে ফ্লোরটা, এখানে পুরা খা খা করতেছে, মানে মনে হচ্ছে যে ওই সামনের দিকে যে কিছু দরজা আছে মানে রুমের মতো, ওইখান থেকে কিছু একটা মানে বের হয়ে আসবে এরকম লাগতেছে তার। তার মনে হচ্ছে যে কোন ভয়ঙ্কর কিছু ওখান থেকে বের হয়ে আসবে, দৌড় দিয়ে বের হয়ে আসবে এরকম লাগতেছে। কেমন জানি খা 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 করতেছে, মনের মধ্যে ভয় লাগার মতো। তো রাফসানের কাছে মনে হলো যে আসলে এই কারণেই মানুষ ভয় পায় এরকম জায়গায় ঢুকলে। তো সে ওই লাইট ফেলে আস্তে আস্তে হেঁটে যায় ডানে বামে, জায়গায় জায়গায় সে উঁকি দেয়, দেখে যে ঘরের মধ্যে একদম কেমন একটা বোটকা টাইপের গন্ধ। এরকম করে সে একদম কর্নারের দিকে রুমে গিয়ে দেখে যে কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, এগুলো মনে হয় ভাঙা মেশিনারিজ, আগে এখানে যে কাজ হতো সেগুলোর কিছু ভাঙা মেশিনারিজ পড়ে আছে। তো এরকম দেখে সে আস্তে করে লাইট ফেলে বের হয়ে যায় ওখান থেকে। তো বুঝতেছে যে খুবই স্বাভাবিক, একটা এরকম ভাঙা চোরা পরিত্যক্ত বিল্ডিং এরকমই হবে। তো সেইবার চিন্তা করে তিনতলায় উঠি দেখি কি অবস্থা। তো লাইট ফেলে ফেলে সে তিনতলায় উঠে যায়, উঠে গিয়ে দেখতেছে যে ওইরকমই, মানে দোতলায় যেরকম ছিল সেরকমই রুম টুম এরকম একটা অবস্থা। তো কর্নারে এখানেও এরকম রুম আছে একটা, সেখানে সে আস্তে করে গিয়ে যখন আলো ফেলে, তা আলো ফেলে দেখতেছে যে ঘরটার মধ্যে একদম বোটকা টাইপের একটা কেমন গন্ধ, আর এখানেও বেশ কিছু মেশিন পড়ে আছে। তো রাফসান ওখানে দেখে সে ঘুরে ঘুরে এদিকে তাকায়, যখন তখন তার কাছে হঠাৎ করে মনে হয় যে একটা নিঃশ্বাসের শব্দ, মানে মনে হলো কেউ জোরে একটা নিঃশ্বাস ফেলল তার পেছনে। তো অটো রিফ্লেক্সে রাফসান পেছন ফিরে তাকায়, পেছন ফিরে তাকায় সে তার উপরের দিকে, মানে তার দৃষ্টিটা যায় ফার্স্টে উপরের লেভেলে, দেখে কিছু নাই অন্ধকার। তো সে লাইটটা ঘুরে আনছে আর কি, হাতে মোবাইলটা ছিল, তো মোবাইলটার লাইটটা ফ্ল্যাশ লাইটটা সে কিন্তু অফ করে দিয়েছিল এখানে সে দাঁড়ায়, কারণ এখানে সামনের অংশটা খোলা, ওখানে চাঁদের আলো আছে, এই জন্য অফ করে দিয়েছিল। তো সে ওইখানে তাকায়, মানে তার দৃষ্টির লেভেলে তাকায় সে লাইটটা তাড়াতাড়ি মোবাইলের স্ক্রিন দিয়ে অন করতেছে। এই সময় তার চোখে পড়ে যে মাটিতে ফ্লোরে মনে হচ্ছে একটা কেউ পড়ে আছে, অনেকটা অবয়ব টাইপের, এবং মানে মানুষের অবয়ব যেরকম হবে সেরকম একটা অবয়বের মতো পড়ে আছে, আর মনে হচ্ছে তার চোখ দুইটা জ্বলতেছে এরকম লাগলো, যে মনে হচ্ছে মানে ওইটার জন্যই সে নোটিস করছে, মনে হচ্ছে চোখ দুটো জ্বলতেছে অন্ধকারের মধ্যে এবং মাটিতে পড়ে আছে মনে হয়েছে। তো সে লাইটটা দ্রুত ওখানে ফেলছে, তো লাইটটা পড়ার পর খুব দ্রুত মানে মিলি সেকেন্ডে হবে তার কাছে মনে হলো যে কিছু একটা দেখছিল ওইখানে যেটা নাই হয়ে গেল ওইখানে, মানে তার কাছে মনে হলো যে একটা মহিলাকে পড়া দেখছে ওইখানে সেই লাইটের আলোতে পরে মানে মিলি সেকেন্ড, এবং সেখানে সে দেখলো যে যেখানে সে পড়া দেখছে সেখানে একটা ভাঙা মেশিন টাইপের পড়ে আছে ওই জায়গায় কাত হয়ে। তো তার কাছে মনে হলো যে সে কাউকে পড়া দেখছিল ওই মেশিনের নিচে, তার কাছে খুবই একটা অন্যরকম লাগলো যে কি দেখছি, এখন কিচ্ছু নাই, এখন দেখছি কিচ্ছু নাই। তো রাফসান একবার ভাবলো আমি সামনে যাবো কিনা, তার কাছে ভয় লাগতেছে, কিন্তু সে তারপরও চিন্তা করলো যে আমি এটা কি দেখছি, এটা আমার চোখের ভুল হবে। তো সে মোবাইলের আলো ফেলে ফেলে সামনে গেছে, সামনে গেছে, এতক্ষণ কিন্তু হালকা বাতাস আসতেছিল বাইরের থেকে, সে যখন সামনে গেল হঠাৎ করে তার কাছে মনে হলো এই বাতাসটা একেবারে বন্ধ হয়ে গেছে, মানে রুমের ভেতরের যে পরিবেশটা মনে হচ্ছে থম খেয়ে গেছে, মানে কোন রকম বাতাস টাতাস কিচ্ছু নাই, একটাই কিন্তু বাতাস আসতেছিল সে যখন দাঁড়ায়ছিল, মনে হচ্ছে একেবারে বদ্ধ হয়ে গেছে চারিদিক। আর সে ভালো মতো আলো ফেলল, দেখলো একটা ভাঙা মেশিন কাত হয়ে পড়ে রয়েছে এখানে, এটা সম্ভবত কোন সেলাই মেশিন বা কিছু ছিল, মানে কেউ নাই এখানে। তো সে তাড়াতাড়ি আলোটা এদিক ওদিক ফেলে আবার সে ঘুরে দাঁড়ালো ওই দরজা দিয়ে বেরোতে, তো দরজা দিয়ে সে বের হয়ে আসতেছে, এই সময় তার মোবাইলের লাইটটা নিভে গেছে। এখন নিভে গেছে এটা টাইমিং এর কারণে হতে পারে, মোবাইলের ফ্ল্যাশ লাইট একটা জ্বালালে একটা টাইমিং পর্যন্ত জ্বলে, সাধারণত এটা মনে হয় বাড়ানো কমানো যায় মোবাইলের মোবাইলের লাইটের টাইমিং সেটিংস এ যায়, বাট এটা নিভে গেল। তো যখন তার আলোটা নিভে গেছে তখন সে পেছনে একটা গোগানির শব্দ শুনে, সে মনে হচ্ছে কেউ মানে গোঙাচ্ছে, মানে শব্দ করতে পারতেছে না, ভারী কিছু বুকের উপর পড়লে যেরকম সেরকম, এবং সাথে সাথে রাফসান আরেকবার পেছনে ফিরে তাকায়, তার কাছে আবার মনে হয় সে ওই যে দুইটা চোখ জ্বলতেছে তা একটা অবয়বের মতো। রাফসান তাড়াতাড়ি এবার ভয় তাড়াতাড়ি নিচে নামা শুরু করে, এবং সে নিচে নেমে দোতলা দিয়ে যখন আসতেছে তখন সে মনে হয় মানুষের আর্তচিৎকারের মতো শব্দ শুনে, মনে হচ্ছে কেউ চিৎকার করতেছে এরকম, মানে শব্দটা অনেক দূর থেকে আসতেছে এবং মনে হয় মানুষ চিৎকার করতেছে, কোনো বিপদে পড়ে চিৎকার করলে যেরকম হয়। তো রাফসান তাড়াতাড়ি নেমে আসে, নেমে এসে সোজা বের হয়ে আসে ওখান থেকে, বিল্ডিং থেকে বের হয়ে আসে, সে পেছনে ফিরে তাকাচ্ছে, তার কাছে বিল্ডিংটাকে মনে হইতেছে যে আসলেই এটা একটা অশুভ কোনো জিনিস। সে দ্রুত হাঁটতে হাঁটতে এসে দোকানের কাছে আসে, তার কপালে ঘাম, মানে ওই সময় টেম্পারেচার এত বেশি ছিল না, তারপর বেশ ঘেমে গেছে, তার তার কপালে ঘামটা চকচক করতেছে, ওই যে দোকানির যে আলো হারিকেন জ্বালাইছে বেশ ব্রাইট ভাবে জ্বালাইছিল দোকানি, সেটার হারিকেন আলো চকচক করতেছে। তখন একটা লোক বসে চা খাচ্ছে দোকানে, তো সেই চাচা যে ছিল দোকানি সে তার দিকে তাকায় বলল কি ব্যাপার ভয় পাইছেন? তো রাফসান চুপ করে আছে, কোনো কথা বলল না, বললো আর একটা চা দেন চাচা। তো লোকটা আর কোনো কথা না বলে তাহলে চা বানায় দিল একটা, রাফসান চুপচাপ চা খাচ্ছে এবং ওয়েট করতেছে ওই লোকটার চা খাওয়া পর্যন্ত। দেখলো ওই লোকটা চায়ে চুমুক দিয়ে সে আরো কি কি নিল, নিয়ে সদাই নিয়ে আস্তে করে চলে গেল হেঁটে। তো রাফসানরে তখন চাচা জিজ্ঞেস করতেছে আবার কি ভয় পাইছেন, গেছিলেন ওখানে? বলে জি গেছিলাম। কিছু দেখছেন? না কিছু দেখি নাই। রাফসান বলে না কিছু দেখি নাই। তো চাচা হাসতেছে, হাসা বলে কি আপনার তো একেবারে কপাল ভর্তি গাম, ঘামে গেছেন একেবারে। বলে হ্যাঁ একটা টিস্যু দেন। রাফসান একটা টিস্যু নিল চাচার কাছ থেকে, ছোট টিস্যুর প্যাকেট নিল, নিয়ে পকেট টিস্যু নিয়ে তাড়াতাড়ি তার কপাল টপাল মুছল, মুছে সে বিল্ডিংটার দিকে তাকায় আছে। তো চাচা বলতেছে আপনারা মানা করছিলাম যাইতে, দেন না, আসে ওখানে আসে, জায়গা অন্যরকম, অভিশপ্ত জায়গা। এই বলে তো রাফসান বলে আমি আবার আসবো চাচা, আবার এসে দেখবো, আমি এখানে কিছু শব্দ পাইছি, শব্দগুলো আসলেই আমি পাইছি কিনা রে দেখুন। তো চাচা বলে আচ্ছা আইসেন। তো রাফসান চাচার কাছ থেকে বিদায় নেবে, চাচাকে জিজ্ঞেস করে যে আপনি কতক্ষণ আছেন? চাচা বলে আমি একটু পরে যামুগা, লোকজন নাই আজকে, দোকান বন্ধ করে যামুগা। বলে ঠিক আছে আমি আসলে আপনার সাথে দেখা করুম না। বলে রাফসান তার বাইক স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপরের দিন আর রাফসান ওদিকে যাওয়া হয়নি। তো দু একদিন পরে রাফসান আবার আসে, তো ওই দিন আবার তার ওই যে কাজে গেছিল সে কাজেই গেছিল, যেখানে ওখানে তো কাজ সেরে যখন আসতেছে সে চাইলে মূল সড়ক দিয়ে ব্যাক করতে পারত, সেটা যে না করে সেই রাস্তা দিয়ে ঢোকে। তো ঢুকে যখন আসতেছে ওই দিন কিন্তু রাত হয়ে গেছে, ওই দিন প্রায় 9:30 বাজে তখন। তো রাফসান ভাবতেছে যে চাচার দোকান যদি খোলা থাকে তাহলে আমি আজকেও ঢুকবো ওইখানে, আমাকে দেখতে হবে যে আসলেই কি আমি শব্দগুলো পাইছিলাম কিনা। আর রাফসান আজকে সাথে করে সে একটা ভয়েস রেকর্ডার মেশিন আনছে, যেটা নাকি শব্দ রেকর্ড করে। তার মোবাইলেও ভয়েস রেকর্ডার আছে, কিন্তু ওইটার উপরে সে রিলাই করতেছে না। সে একটা ভয়েস রেকর্ডার মেশিন আনছে, সে চিন্তা করছে যে আজকে সে এটা চালায় ঢুকবে, এখানে চালায় ঢুকবে আর সে ভিডিও করবে, ভিডিওতে কিছু আসে কিনা এই চিন্তা করছে সে। ভিডিওর শব্দ তো হয়তো শব্দ থাকবেই, বাট ভয়েস রেকর্ডারটা এক্সট্রা রাখছে। সে চিন্তা করছে চাচার দোকান যদি খোলা থাকে তাহলে আমি ঢুকবো। তো এসে দেখে লাকিলি চাচার দোকান খোলা আছে এবং কয়েকজন মানুষ চাচার দোকানে জিনিসপত্র কিনতেছে। তো রাফসান এসে পৌঁছায়, মোটরসাইকেলটা রাখে, রেখে চাচাকে বলে চাচা চিনছেন? চাচা উনি জেনেছিলেন দোকানে, কিছুক্ষণ তাকায় বলে হ্যাঁ চিনছি, চিনুম না কেন? তো বলে যে হ্যাঁ, বলে যে সেদিনকে আসছিলাম আপনার এখানে। হ্যাঁ আইছিলেন তো, আবার খুঁজছিলেন আইবেন, এই যে আসলাম। তো চাচা দেখলো, মানে চাচা আর কিছু বললো না, তাকে ইশারা দিল বসার জন্য। তো রাফসান বসলো, বলে চাচা চা দেন। তো চা খাচ্ছে, এর মাঝে ওই তো চাচার দোকানে যারা কেনাকাটা করতেছিল দুই একজন চলে গেল, একজন চা খাচ্ছিল সেও চলে গেল। যখন চাচা আর রাফসান একা, তখন রাফসান বলতো চাচা আজকে কিন্তু আমি আরেকবার যাবো, আপনি দোকানটা বন্ধ করেন না, একটু থাকেন, আমি আপনি থাকলে কি আপনার দোকানে আমি আসছি, এর জন্য গেছি একটাই, তাহলে মানুষ কি বলবে যে একা একটা মানুষ এখানে যাইতেছে। তো চাচাকে আচ্ছা ঠিক আছে আসি, যান আপনি, যান ঘুরে আসেন, দেখে আসেন কি আছে। তো বললো আচ্ছা ঠিক আছে, বলে চাচার কাছে সে চা খেয়ে সে তার ওই রেকর্ড আর মোবাইল নিয়ে আজকে রওনা দিল। তো আজকে রওনা দিয়ে একদম সে আগের দিনের মতো সামনে চলে আসছে। তো আজকে রাফসানের একটু ভয় লাগতেছিল, উপরে উঠতে সে ভয় পাচ্ছিল, কারণ গতদিন যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা তার মনে পড়তেছিল। তো সে দোতলার কাছে যে ওই রুমের যেখান থেকে সে মনে হচ্ছিল অনেক মানুষের শব্দ শুনছে, ওই জায়গায় যেতে বেশ ভয় পাচ্ছিল। তো সে আর ওদিকে না যেয়ে আজকে তিনতলা উঠে গেল, তিনতলা উঠে ঠিক ওই কামরাটার কাছে গেছে। আজকেও মানে আকাশে চাঁদের আলো তেমন নাই, তো সে চিন্তা করলো তার মোবাইল আসলে কাজ হবে না, এখানে আলো এতটা কিছু আসবে না। সে জাস্ট রেকর্ডারটা অন করলো, তার ভয়েস রেকর্ডারটা, ভয়েস রেকর্ডারটা অন করলো আর মোবাইলের হাতে রাখলো। চিন্তা করলো বাতি জ্বালবে না, বাতি জ্বাললে হয়তো সে যা দেখতে চায় সেটা দেখতে পাবে না। তো এই চিন্তা করে সে হাঁটলো, হেঁটে হেঁটে ঠিক ওই রুমটার দরজার কাছে গেছে, যেখানে যে সে ওই যে গোঙানির শব্দ পাইছিল, এরকম কিছু দেখছিল, সেখানে যায়। সেখানে চুপচাপ দাঁড়ায় থাকে কিছুক্ষণ, তারপর রেকর্ডার হাতে আস্তে করে ঢুকে পড়ে রুমটার ভিতরে। তো ঢোকার পর কিন্তু বেশ অন্ধকার লাগতেছে তার কাছে, কারণ রুমটাতে এমনি অন্ধকার আর বাইরের আলো তার চোখে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগছে। রাফসানের চোখে চশমা পরা, তো খানিকক্ষণ পর আলো আধারির একটা অ্যাডজাস্টমেন্ট তার আসলো। রাফসান দেখতেছে ঠিক যেখানে সেনকে সেই দেখছিল যে একটা মনে হয়েছিল যে একটা মানুষের অবয়ব পড়ে আছে এবং গোঙানির শব্দ, সেই দিকটা তাকায় আছে সে, কিচ্ছু আজকে দেখতেছে না, পুরা মানে চুপচাপ কিচ্ছু নাই, নিঃশব্দ। তো রাফসান রেকর্ডারটা কিন্তু অন, তো সে ওখান থেকে ঘুরলো, রুমের এই মাথা ওই মাথা কর্নারে গেল, একদম চারপাশ ঘুরলো রুমটার, দেখলো পেছনের দিকে একটা জানালা আছে, জানালার কাছে যে বাইরে উঁকি দিল। বাইরে ঘুরঘুরতে অন্ধকার, চাঁদের আলোতে রাতের বেলা সামান্য দেখা যাচ্ছে একটু। তো ওখান থেকে সে যখন ফিরে আসতেছে, তখন মানে ঘরতে বের হয়ে যাবে, তখন সে একটা শীষের মতো শব্দ শুনলো, অনেকটা উইজলিং, একটা মানুষ শ্বাসকষ্ট হলে যেরকম শব্দ করে সেরকম একটা শব্দ হলো। তো রাফসান তো বেরিয়ে যাচ্ছিল রুম থেকে, তার হাতে রেকর্ডারটা কিন্তু অন করা ছিল, সে আস্তে করে হাতটা পেছন দিকে আরো বাড়াই দিল যাতে শব্দটা আরো ক্লিয়ারলি আসে। সে একবার বা দুইবার শব্দটা শুনল, তারপর একদম নিঃশব্দ, কোনো শব্দ নাই। তো সে তার সেই রেকর্ডার নিয়ে আস্তে করে নিচে নামলো, নেমে সিঁড়ি দিয়ে আসতেছে, এর মাঝে আর কোনো শব্দ পায় নাই। দোতলা দিয়ে যখন আসতেছে কোনো শব্দ নাই, তার কাছে মনে হলো যে সে একবার ওই ঘরটার কাছে যায়। তো ঘরটার কাছাকাছি যখন সে হেঁটে যাচ্ছে, একদম কাছাকাছি চলে আসছে, তখন তার কাছে মনে হলো ঘরের মধ্যে কেউ কথা বলতেছে, ফিসফিস করে কথা বলতেছে, ফিসফিসানি কথা কিছু একটা, এবং সেটা সে বোঝার চেষ্টা করলো, এবং মানে যে ফিসফিসানিটা মনে হচ্ছে নারী কণ্ঠের ফিসফিসানি। তো রাফসান তাড়াতাড়ি তার হাতে রেকর্ডারটাকে সামনের দিকে বাড়ায় আসতেই আসতে আসতে রুমের দরজার কাছে গেল। সে রুমের দরজার কাছে যখন গেছে, মানে খোলা দরজাটা দিয়ে যখন উঁকি দিছে, দেখতেছে অন্ধকার রুম, কেউ নাই, এবং এই যে কথার ফিসফিসানি শুনছে পুরোটা বন্ধ হয়ে গেছে। কথাটা বন্ধ করার আগে মনে হলো যে কেউ একটা হালকা হাসি দিয়ে সরে গেছে ওখান থেকে, মানে দুষ্টমি করে সরে যায় মানুষ যেভাবে, মানে কাউকে দেখে লুকালে যেরকম হয়, ঠিক জাস্ট সেরকম একটা হাসি দিয়ে কেউ সরে গেছে। একেবারে রুমটা নিঃশব্দ, কিছু নাই, সেরকম আগের মতো একটা ভ্যাপসা বাতাসের মধ্যে কেমন একটা গন্ধ এরকম। তো সে কিছুক্ষণ রেকর্ডারটা ধরে রাখলো এখানে ওখানকার শব্দ, এই যে সে চিন্তা করতেছে যে শব্দগুলো সে শুনছে এগুলা কি অডিটরি হেলিসিনেশন নাকি এগুলা আসলে হয়েছে। চিন্তা করে সে আস্তে আস্তে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো দোতলার সাইড দিয়ে, ভয় পাচ্ছিল বেশ। তারপর সে আস্তে আস্তে হেঁটে 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 নামলো। নেমে এসে সে যখন বেরিয়ে যাচ্ছে বিল্ডিং থেকে, তখন তার কাছে মনে হলো সে মেশিনের একটা শব্দ শুনল, মেকানিক্যাল শব্দ। কোন মেশিন যদি অন হয়, চলতে থাকে যেরকম শব্দ সেরকম। তো রাফসান ততক্ষণে তার রেকর্ডার বন্ধ করছিল, তারপরও সে বের করে তাড়াতাড়ি অন করলো। বেশ খানিকক্ষণ মনে হলো শব্দটা সে পাইছে। তারপর সে হেঁটে হেঁটে তাড়াতাড়ি দোকানের কাছে আসলো। এসে ওই চাচাকে বললো যে, চাচা আজকে তো গেছিলাম, এরকম শব্দ পাইছি, আজকে রেকর্ড করছি। তো সে যখন নাকি ওই শব্দগুলো চাচাকে শোনানোর চেষ্টা করলো রিওয়াইন্ড করে, তখন মনে হলো জাস্ট নয়েস, মানে রেকর্ডারের স্পিকারে শুধু স্ট্যাটিক নয়েস আর কেমন সমস্যা শব্দ আসছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। তো চাচা আসলে তিনি তো এতটা মানে শিক্ষা দীক্ষা নাই তার, তিনি বুঝলেন না কিছুই। তিনি বললেন, কই কিছু তো শুনি না। তো রাফসান বলল যে, চাচা কিছু শব্দ পাইছি, যে শব্দগুলো পাচ্ছেন এটা স্ট্যাটিক নয়েস, এটার মধ্যে কিছু একটা আছে, দেখি আমি আমার এক বন্ধু আছে সাউন্ড ইঞ্জিনিয়ার, ওর কাছে নিয়ে যাবো এটা। তো চাচা আর এই সাউন্ড ইঞ্জিনিয়ারও বুঝলো না। চাচা বলল, আমি তো এত কিছু বুঝি না রে বাবা, এখানে সমস্যা আছে এটা আমি জানি, এইখানে মানুষ উল্টাপাল্টা দেখে, এরকম মাসের মধ্যে কোনো কোনো রাত্রেবেলা এখানে মনে হয় একেবারে মেলা বসছে, মেশিন চলে, মানুষজনের শব্দ হয়, অন্যরকম একটা ব্যাপার। এইখানেই একটা রুম আছে, মানুষ বললেন সবসময় রাতের বেলা প্রায় মেশিন চলে, যে রাত্রেবেলা একলা হাঁটা চলা করে সে শব্দ পায়, অনেক কিছু দেখে, অনেকে দেখে অন্ধকারতে চেয়ে আছে তার দিকে, চোখ জল জল করে। এই তো সবকিছু তো আর আপনার আমি কই নাই, আজকে কইলাম। তো খামাখা এগুলার আপনার দেখার দরকার নেই, আইসেন না খামাখা। আমি ওই থাকতাম নাই যে আজকে রাত্রে এত রাইতে এখন লোক নাই, আপনি আসতেন দেখে আমি এখানে আসি, তাহলে আমি চলে যাবো, আপনি একটু খারান, আমি এখন দোকান বন্ধ করে বাইরাম, আমার একা বাড়িতে ই হইতেছে না, সাহস হইতেছে না। তো রাফসান বলে, আচ্ছা চাচা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দোকান বন্ধ করে বেরান। তো যাই হোক, সেই চাচা তার সামনেই দোকান ক্লোজ করে, ক্লোজ করার পর রাফসান তাকে বলে যে, আপনার আমি এগিয়ে দিই মোটরসাইকেল দিয়ে, কত দূর আর যাবেন আপনি? তো চাচা বলে, এই যে এইখানে। তো রাফসান ওই চাচাকে নিয়ে সামনে যায়, গিয়ে চাচার ওখান থেকে একটা গলি আছে, ঢুকে মানে একটা রাস্তা, গলি মানে রাস্তা, তার পাশে ক্ষেত, আর সোজা গেলে ওখানে ঘর বাড়ি। তো চাচার ঘর বাড়ি দেখে ওখানে নামাই দিয়ে সে বলে, আচ্ছা আমি যাই। তো চাচাকে নামাই দিয়ে রাফসান যখন ফেরত আসতেছে, তখন তার মনে নানা চিন্তা যে এখানে আসলে কি, মানে ব্যাপারটা কি, এখানে কোন সোল ট্র্যাপড হয়ে আছে, কোন রকম দুর্ঘটনার সোল, তারা কোন ট্র্যাপড হয়ে আছে এখানে, এগুলো ভাবতে ভাবতে সে আসতেছে। আসলে খুবই অন্যরকম একটা ব্যাপার, ভয়েরও ব্যাপার, যদিও রাফসানের সাথে কিছু হয় নাই, তারপরও সেগুলো চিন্তা করতে করতে সে ওই জায়গাতে বের হয়ে আসে। বের হয়ে এসে তার মূল রাস্তা পড়ে সেখানে তাড়াতাড়ি চলে যায়। রাফসান পরবর্তীতে তার সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধুর কাছে নাকি গেছিল সেই রেকর্ডিং এর সাউন্ড নিয়ে। তো সে ওগুলো চালাইছে, প্লে করছে এবং বিভিন্নভাবে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করে দেখছে সে স্ট্যাটিক নয়েসের। তো সে বলছে, আমি আসলে এত কিছু বুঝতে পারতেছি না, মনে হয় যে কোনো মেশিন চললে সে মেশিনের একটা ভাইব আছে, সেটার একটা শব্দ আছে, ডিরেক্টলি মেশিন চলার শব্দ না, একটা মানে সাউন্ড আসে, সেই সাউন্ডটা মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আছে। আবার সাউন্ডটা মনে হচ্ছে অনেকের হার্টবিট যদি একসাথে পড়ে মানুষের, খুব কাছাকাছি থেকে নেওয়া হয় সেরকম। তো শব্দটাকে আসলে ডিফাইন করতে পারতেছি না, তার সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধু বলে, এটাকে আসলে ডিফাইন করার মতো না, কুড বি এনিথিং, কুড বি জাস্ট স্ট্যাটিক নয়েস। হ্যাঁ, তো এই তাকে বলে। তো রাফসান শুনে শুনে সে আসলে আর ওইটা নিয়ে মাথা ঘামায় না বা বন্ধুকেও কিছু বলে না। সে বুঝতে পারে ওইখানে কোনো একটা কিছুর প্রেজেন্স আছে, কোনো একটা কোনো এন্টিটির প্রেজেন্স ওখানে আছে, অবশ্যই আছে সেটা রাফসান মনে করে। তো যাই হোক, সে ওই ওখান থেকে তারপর তার বন্ধুর কাছ থেকে চলে আসে তার এই সাউন্ড ফাইল নিয়ে। এই ছিল রাফসানের পাঠানো ঘটনা। সে অনেক নাটকীয় ভাবে লিখছে, একটু উপন্যাসের মতো করে, তো ওইভাবে তো আমরা শেয়ার করি না, আমি আমার মতো করে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, অনুষ্ঠান কেমন লাগছে সেই সম্পর্কে সুচিন্তিত মতামত আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার কাছে থাকা কোনো ঘটনা বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা। যেই ঘটনাটা পাঠাবেন অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন মানসম্মত হয়, মানে আপনার নিজের কাছে ভালো লেগেছে, ভয়ের মনে হয়েছে বা আপনি নিজে শুনলে আপনার কেমন লাগতো সেটা চিন্তা করে ঘটনাটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আকরাম শেরপুর থেকে। রোমেল তার নানাবাড়ি এলাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রোমেলের পাঠানো ঘটনায়। রোমেলের নানাবাড়ি এলাকা হচ্ছে হাওড় অঞ্চল, আর এই ঘটনাটি ঘটেছিল 2010 সালের দিকে। হাওড় অঞ্চলের ওই জায়গায় অনেক মহিষের বাথান ছিল। মহিষের বাথানটা হচ্ছে এরকম, যখন বর্ষাকালে হাওড় তো ভরে থাকে, যখন শুষ্ক মৌসুম হয় তখন হাওড়ের পানি কমে যায়, বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে চরের মতো হয়ে যায়। তো তখন কিছু মানুষ সেখানে একটা ব্যবসা করেন, সেটা হচ্ছে মহিষ নিয়ে আসেন ওইখানে অনেক, তাদের যাদের একটু টাকা পয়সা আছে তারা অনেক মহিষ সংগ্রহ করে সেখানে নিয়ে আসেন, এসে সেখানে মহিষের বাথান করেন, এই চরাঞ্চলে মহিষ পালন করেন। এবং সেখানকার যারা একটু সুবিধা বঞ্চিত, একটু আর্থিকভাবে দৈন্য দশা যারা আছে সেখানে রাখালরা, তাদেরকে ওখানে তারা কাজ দেন, বলে যে তোমাদের কাজ হচ্ছে এই মহিষগুলোকে এখানে পালা এবং এদের খাওয়া দাওয়া মেনটেন্স করা। তা খাওয়া দাওয়াটা তারা করে শান্ত চরের বিস্তীর্ণ চর, মানে এতদিন পানিতে ডুবে থেকে উর্বর হয়ে যায়, ওখানে ঘাস ওঠে, সেই ঘাস খেয়ে মহিষ ওখানে থাকে। আর তাদেরকে গোসল টোসল করা এনে চরের একটা জায়গায় তারা একটা বাথানের মতো, মানে একটা খোয়াড়ের মতো করে রাখে। তো সেখানে থেকে মহিষগুলোকে তারা ওখানে পালে ওই সময়টাতে, এবং মহিষের দুধ ইত্যাদি ইত্যাদি কালেক্ট করে, যেগুলো মাংসের জন্য প্রসেস করা সেগুলো নিয়ে যায় ওখান থেকে। মোট কথা, মহিষের দায়িত্ব দিয়ে দেন রাখালদের কাছে, এবং রাখালকে তারা অনেকে আছে একটা টাকা পয়সা দিয়ে রাখেন, অনেকে তাদেরকে একটা পারিশ্রমিক দেন, আবার অনেকে দেখা যাচ্ছে তাদেরকে কিছু লভ্যাংশ দেন। তো যাই হোক, এর ফলেই রাখালরা ওখানে কাজ করে। তো রোমেলের নানাবাড়ি এলাকায় এরকম একজন মানুষ ছিল, নাম ছিল বদিউল। তিনি ছিলেন পেশায় একজন রাখাল। তো রাখাল, তার আসলে তেমন অর্থবিত্ত কিছু ছিল না, তিনি কাজ করতেন এরকম, যখন বাথানের টাইম আসতো বাথান করতেন, আবার কেউ কৃষি কাজ করলে তাকেও হেল্প করতেন। তো বদিউলের এইভাবেই চলতো আর কি, সে মোটামুটি একটু দৈন্য দশা, আবার মাছ টাছও ধরতো হাওড়ে যখন পানি থাকতো, এরকম অবস্থা। তো বদিউল একবার এরকম সে একটা অফার পেলেন একজন ব্যক্তির কাছ থেকে, যে কিছু মহিষ সে পালতে চায়, তবে তার তেমন মানে খুব বেশি মহিষ ওঠানোর মতো অবস্থা নাই, এই গোটা প্রদেশে মহিষ নিয়ে তিনি একটা ছোট্ট বাথান করতে চান। আর এছাড়াও মহিষ আরো বেশি উঠাতে পারবেন না, কারণ ওই সময় ওই সিজনে অনেকেই এই বাথানের কাজ করে। তো তাদের মধ্যে যারা যারা করে ওই এলাকার মানুষ, তাদের মধ্যে সার্বিক আলোচনা হয় এবং এক একজনের প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এগুলো নিয়ে আর কি একটা ভাগাভাগি হয়। তো যাই হোক, তার ভাগে একটা ছোট্ট জায়গা তিনি পাইছেন যেখানে তিনি একটা বাথান করতে পারবেন ওখানে, এবং চর লাগে তো বিশাল চর, সেখানে ওই মহিষগুলা ঘাস খায় থাকে এরকম। তো তিনি বদিউলকে বলে যে এরকম জায়গা একটা পাইছি, তো তুমি যদি গোটা প্রদেশে মহিষ পালতে পারো, তুমি একা পাললে একা পালবা, সাথে নিলে মানুষ নিবা, তোমার খুশি, যাই হোক তোমাকে এত টাকা দিব আমি, রোজকার খরচও দিব এত টাকা, আর তোমাকে লাভের থেকেও কিছু অংশ দিব, তো সামান্য কিছু অংশ। তো বদিউল রাজি হয়ে যায়, বদিউলের জন্য এটা বেশ একটা ভালো অফার। বদিউল বলে যে আমি গোটা প্রদেশে মহিষ একাই রাখতে পারি, আমার কারো লাগবে না। তো লোকটা বলে যাই হোক, তো মোটামুটি আগে তোমার বাথান রেডি করতে গেলে তো আমি তোমাকে ওইটা আমার নিজের মানুষ দিয়ে করে দিব। তো যেটা হয় যে ওইখানে তাকে একটা ছোট ঘর তো করে দিতে হয়, ঘর করে দিতে হয় একটা, এই মহিষ রাখার জন্য আলাদা একটা ব্যারিকেড দিয়ে একটা জায়গা বানাই দিতে হয় যেখানে নাকি বাউন্ডারি থাকে। তো ওগুলো ওই লোক তৈরি করে ওই জায়গায়, আর বদিউলকে নিয়ে দেখায় জায়গাটা। তো বদিউল দেখে যে এই জায়গাটা একটু অন্য দূরে আর কি, অন্যান্য বাথান টাথান আছে তার কাছাকাছি না, হ্যাঁ মানে বেশ দূরে, ওই গেলে তাদের ওই যে জায়গাটা শুকায় গেছে ওই জায়গার মাঝখান দিয়ে বিশাল চর উঠছে। তো চরের এক প্রান্তে আর কি দিছে তাকে জায়গা, বসে যে এখানে থাকবা, এখানেই তো ঘাস টাস খাওয়াইতে হয় ওখানে ঘোরাঘুরি। তো বদিউলকে দেখাইতেছে আর কি তিনি ঘরটাও করার আগে। তো হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে ঘুরে একটা প্রান্তে শেষ মাথাটায় বদিউলকে নিয়ে আসে ওই লোক, এনে বলে কি দেখো ভাই, তোমার একটা ভালো বুদ্ধিতেই বদিউল, তুমি ওইখানে থাকবা তো ভালো কথা, বাথান নিয়ে থাকো থাকো, এই জায়গা সম্বন্ধে কিন্তু এখানে বদনাম আছে, এখানে আসো না, এই জায়গায় কোনায় আর আসবা না রাত্রেবেলা। বলে কেন? দেওয়ের জায়গা, এখানে দেওয়ের জায়গায় এখানে বদনাম আছে, এই জায়গায় আসবা না, তুমি তোমার জায়গায় থাকবা বাথান নিয়ে, আর এই তো এখানে রাত্রেবেলায় কোনায় আর আসবা না। তো সে তিনি বুঝায় দেন। তো বদিউল তাকায় দেখে যে ওই জায়গাটা কি আসলে এই চরটা তো এরকম ঘুরে গেছে, ওই জায়গাটা মনে হচ্ছে তিন কোনার মতো একটা কোনা আর কি, দুই পাশ থেকে মানে এরকম সমান হয়ে নেমে মাটিটা এরকম নেমে গেছে নিচের দিকে, এবং ঢেউ এসে এসে বাড়ি খাচ্ছে, এবং তার থেকে পরে কিছুটা এরকম জলাধার পানি ওখানে, সে পানি তখন আসে, আর ওই পাশে বিশাল গাছগাছালি, বিশাল একটা বনের মতো, তার পাশে একদম মাঠ ওদিকে। তো ওই লোক তখন তাকে বলে, বদুলের যে মানে যে বাথানের মূল মালিক, তিনি বলেন যে ওই জায়গায় কিন্তু বিস্তীর্ণ জায়গা, ওখানে ওদের কিন্তু ঘাস খাওয়ানো যায়, কিন্তু ওদিকে নিবা না, কিন্তু জায়গা কিন্তু দেবের চর মানুষ বলে খারাপ। হ্যাঁ, তোমার ওই ওখান থেকে কিন্তু সমস্যা হবে, আর ওখানে মানুষ মহিষ যারাই ওখানে নেয় সেই মহিষের সমস্যা হয়, মহিষ অসুস্থ হয়ে যায়, নাহলে মহিষ খুঁজে পায় না, কিছু না একটা সমস্যা, ওদিকে যাবা না তুমি, আর খেয়ালও রাখবো তোমার মহিষও যায় নিজে নিজে ওদিক না যায়। হ্যাঁ, তো তুমি এদিকে থাকবা না, এই পাশে থাকবা, বুঝায় দেয়। তো বদিউল বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সময় মতো ওই লোক তার মানুষজন দিয়ে ওই চরের পাশে বদিউলের জন্য ঘর তৈরি করে দেয়, সেই তার ওই তার মহিষ থাকার জন্য সেই জায়গা বানায় দেয় বাউন্ডারি দিয়ে, মানে সুন্দর করে জায়গা টাকা দিয়ে, এবং তা সে তার লোক দিয়েই মহিষ এনে ওই জায়গাটা মানে পছন্দ করে কিনে তার পছন্দ মতো মহিষ এনে ওই জায়গায় সেট করে দেয়। বদিউলকে বলে সব বুঝে নাও। তো বদিউল দেখেও মোটামুটি খুশি, কারণ বদিউলের কাছে বেশ লাগে জায়গাটা, একদম অন্যরকম সুন্দর। হ্যাঁ, বেশ খুব পছন্দ হয় বদুলে। আর বদুলে একা একা এরকম থেকে অভ্যস্ত, তো বদুলের অভ্যাস ছিল বাঁশি বাঁধানো আর মাছ ধরা, এটা তার একটা অভ্যাস, সে এটা সবাই জানে। এর জন্য অনেকে তারে বলতো পাগলা বদি, কারণ সে বাঁশি বাজাইতো রাতের বেলা, যে যে বসে বসে বাঁশি বাজাইতো, এবং তার বাঁশির সুর এরকম হয়তো অনেক সময় ভয় পেত মানুষ, কেমন যেন একটা বিষাদময় একটা সুর তৈরি করতো বদুল, এজন্য পাগলা বদি বলতো অনেকে, তারা ভয় পেয়ে। তো তার মালিক তাকে বলে, এই বদিউল, তুমি তোমার পাগলা বাসি কিন্তু কোথাও যে বাধা বানায়, এই রাতের বেলা এখানে বসে বসে পাগলা বাসি বাজাও না, বিশেষ করে ওই মাথায় তুমি যাবাই না। আবার তাকে ওয়ার্নিং দেয় আর বলে যায় যে প্রতি দুই দিন পর পর আমার ম্যানেজার আসবে তোমার জন্য জিনিসপত্র নিয়ে, তোমার যে খাবার দাবার যা এখানে লাগে তার ব্যবস্থা, তরি তরকারি যা লাগে সব দিয়ে যাবে, তোমার টাকা পয়সা টুকিটাকি যা লাগে দিবে, আর কোনো তোমার অন্য কোনো দরকার হলো তার মাধ্যমে জানাই দিবে আমার কাছে, আমি কিন্তু কাদা পাড়া এখানে আসবো না। তো মানে ওখানে আসতে গেলে, বাথানে আসতে গেলে বেশ অনেক দূর কাদা পাড়ায় আসতে হয় আর কি, মানে পানির ওখানে ই কম, তো অনেকেই আছে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। তো মালিক বলছে যে আমি কিন্তু এরকম প্রতিদিন কাদা পাড়াবো না, একদিন পর পর ম্যানেজার আসবে, আর তুমি এখান থেকে এই যে ডিঙ্গি নৌকা তোমার দিছি এটা নেবে, একদম পাশে যে তার সাথে কথা বলবা, আর খবরদার নৌকা নিয়ে কিন্তু ওই যে বলছি ওই পাশায় ওই মাথার চরে যাবা না, নদীর নৌকা নিয়ে যাবাই না ওই চর, কিন্তু আমি তোমার বুঝছি যে তোমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু তুমি যেও না। তো বদিউলকে সে বলে দেয়। তো বদিউল বার সবকিছু আচ্ছা আচ্ছা বলে বিদায় দেয়। তো উনি চলে যান, ওই বাধানের যে মূল মালিক তিনি চলে যান। বদিউলের কাছে বেশ লাগতে থাকে, মালিক যখন চলে গেছে তখন দুপুর পার হয়ে গেছে, সে মহানন্দে তার খুশিতে তার মহিষগুলাকে নিয়ে সে হেঁটে বেড়ায় চরের মধ্যে, সেগুলাকে ঘাস খাওয়ায় ঘুরায় ফিরায়, এবং সে মাঝে মাঝে তার মাথায় প্ল্যান আসছে যে যেদিক দিয়ে সে তাকে যেতে মানা করছে ওখানে সে যাবে না, কিন্তু সে ওই পাশের অন্য পাশের ওখানে মহিষ নিয়ে যাবে, সে প্রায় যে ওগুলাকে ঘাস খাওয়ায় গোসল করায় আবার নিয়ে আসবে এদিকে, মানে এটা তার সময় পার হবে। তো বদিউলের প্রথম রাত এই চরে, মানে সে কিন্তু এই চরে বা এই চরের আশেপাশের কোন চরে বা এলাকায় সে রাতে রাত কাটায়নি এর আগে, এরকম একলা রাত কাটায়নি এর আগে। সে ওই যে হাওড়ের কাছে ওই যে মাছের চাষ করছে কেউ, ওই যে জালি দিয়ে আটকায় সেসব জায়গায় ছিল রাতে এসে থাকছে, বা অন্য জায়গায় বাথান ছিল সেখানে সে রাত কাটাইছে, বাট এই চরটাতে সে প্রথম। তো বদিউল সবসময় নতুন জায়গায় গেলেই সেখানকার মানে এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করতে, কেমন এইখানে সে চেষ্টা করতেছে। কমন এনভায়রনমেন্ট হচ্ছে বাথানে থাকলে যেটা হয়, সে ওই যে তার মহিষের শব্দ শুনে টুকিটাকি শব্দ, আর এইখানে একটু আরেকটা একটু অন্যরকম লাগতেছে, বিকজ অফ সে একলা, অন্য জায়গায় কিন্তু তার সাথে একজন দুজন থাকে, এখানে সে একদম একলা। তো সেই শব্দগুলো শুনতেছে মহিষের, এটা কমন জিনিস। তো সে শুয়ে শুয়ে রাতের বেলা কান পেতে আসে, অনেক সময় দেখত যে এরকম সে চরের মধ্যে থাকলে পাড়ি দিয়ে নৌকা ডুকা যায় রাতের বেলা, জেলেরাও যায় আবার মানুষ পার হয়ে যায় এদিক থেকে ওদিকে নৌকায় করে, তো সেগুলো শব্দ। তো এইখানে কোনো সেই ভটভটি নৌকা মানে ইঞ্জিন চালিত নৌকার কোনো শব্দ নাই, সেটা খেয়াল করলো অনেকক্ষণ যাবৎ। তার তো ঘুম আসতেছে না, নতুন জায়গায় ঘুম আসেও না সহজে, তো সে বুঝতে পারলো যে এইখানে কোনো নৌকা কেন জানি যায় না। তো বদিউলের শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে আমি একটু জায়গাটাকে দেখি, মানে এই চরে আসি, চরটা যদি না দেখি রাতের পরিবেশ কেমন কেমন লাগবে। এই চিন্তা করে বদিউল উঠে বসে, উঠে তার হ্যারিকেনটাকে বাড়ায় বাড়ায় মানে বেশ দেখা যায় হ্যারিকেনের সর্বোচ্চ আলো বাড়ায় দেয়, সলতে বের করে, বের হয়ে সে আলো জ্বলতেছে, তারপর সে তার বাঁশিটা নেয় সাথে, তার একটা মোটা বাঁশি ছিল, সে বাঁশিটা নিয়ে হারিকেনটা নিয়ে সে বের হয়, তার কুঁড়ে ঘর থেকে বের হয়ে দেখতেছে যে সেই ঝিঁঝি পোকার শব্দ বেড়ে গেছে, মানে যেহেতু ঘরের মধ্যে যতটুকু শোনা যাচ্ছিল তার থেকে বেশি, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তো সে চিন্তা করলো যে দেখি আগে মহিষগুলার কি অবস্থা। তো হারিকেন নিয়ে সে হেঁটে হেঁটে গেল মহিষের ওখানে, তো গিয়ে দেখলো যে হ্যাঁ মহিষ তার মতোই আছে, বাইশ দিয়ে ঘেরা দেওয়া জায়গার মধ্যে সব মহিষগুলা কাটকে রাখা আছে। তো সে চিন্তা করলো এইবার আমি একটু হেঁটে হেঁটে দেখি সামনে কি অবস্থা। তার কুড়ে ঘরের সামনে জায়গাটা ঘাস টাস কেটে পরিষ্কার করা ছিল বেশ অনেক দূর, কারণ এই জায়গাতে হাঁটাহাঁটি করা যায় উঠানের মতো, এবং ওখানে একটু জায়গা রাখছে সে যাতে কিছু সবজি লাগাইতে পারে এরকম, আর একটা ভেড়ার মতো করা। তো ওইখান থেকে হেঁটে সে বেরোলো সামনে। বেরিয়ে দেখতে ঘাস, বেশ লম্বা লম্বা ঘাস, এবং আকাশে একটা চাঁদ উঠছে, বেশ বড় চাঁদ। সে চাঁদের আলোতে পুরো ঘাসের যে মানে বিস্তীর্ণ জায়গাটা, এটা একদম মানে সুন্দরভাবে মানে জলজল করতেছে পুরা। তো বদিউলের কাছে মনে হলো এত সুন্দর জায়গা, আমি যদি একটু না হাঁটি তাহলে এটা কেমন হয়। হেঁটে আসি, এখানে আর কি হবে, এখানে আর কি রাতের বেলা, আমি তো এলাকারই সন্তান। এই চিন্তা করে বদিউল হাঁটা ধরল। তো ঘাসের মধ্যে যে হাঁটতেছে খুব সাবধান, সে হারিকেনটা ধরে রাখছে, ঘাসটা বেশ উঁচু উঁচু জায়গা, উঁচু উঁচু ঘাস। তো হারিকেন উঁচা করে হাঁটতেছে, কোনো বার সাপ খুব মানে না পড়ে সামনে। আর ওই যে বাঁশের বাঁশি আছে সেটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে তার কাছে এত সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পড়ে দূরের সেই পানি দেখা যাচ্ছে, পানির উপর ঝিকমিক করতেছে চাঁদের আলো, আর তার ওই পাশে দূরে চর দেখা যাচ্ছে, আর এই পাশে গাছগাছালি। তো সে হাঁটতে হাঁটতে আসলে চলে আসছে কোন জায়গায়, যেই জায়গায় তাকে তার মালিক বলছিল এইখানে ঘুরবা না, ওই জায়গায় সে চলে আসছে। এসে দেখতেছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ ঘাস এখানে অপেক্ষাকৃত ছোট, আর ওই যে তিন কোণার মতো এরকম মাটিটা নেমে গেছে ওখানে, আর এই পাশে ছলাৎ ছলাৎ করে পানি এসে বাড়ি খাচ্ছে, আর তার ওই পাশে মানে এই যে পানিটা, পানিটা যে ওই পাশে যে যেখানে উঠছে সেই জায়গাটা অনেকটা মনে হয় সমুদ্রের বিচের মতো, মানে বালির মতো এইভাবে নেমে গেছে, এবং তার ওই পাশে দেখা যাচ্ছে ঘাসের প্রান্তর, আর তার ওই পারে হচ্ছে চাঁদ। এত সুন্দরভাবে জায়গাটা তৈরি হয়েছে বলার মতো না। আকাশের মেঘগুলো খণ্ড খণ্ড ভাসতেছে, ওটার মধ্যে চাঁদের প্রতিবিম্ব, মানে আসলে বদিউল পুরো হারায় গেল। তার আর বলে যে মালিক কি বলছে, কিসের দেওয়ের চর এই যে মানে আজে বাজে কথা, আমি তার মহিষ না নিলেও আমি যেখানে যাই কি আসে যায় বলে সে ওখানে বসলো। কিছুক্ষণ বসে সুন্দর করে সে তার বাঁশি বাজানো শুরু করলো। তো বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাতে বাজাতে মানে বদিউল আসলে মোহিত হয়ে গেছে, হারিকেনটা কমায় দিচ্ছে সে, যেহেতু যাতে তার তেল বেশি খরচ না হয়। হ্যাঁ, বাঁশির শব্দ ছড়ায় যাচ্ছে চারিদিকে। আর বদিউল আসলেই কিছু ধুন জানত, যে ধুনটা আসলে একটু অন্যরকম, মানে এই জন্যই তাকে পাগলা বদি বলতো মানুষ, যে এই ধুনটা মানে শুনলে একটু ডিফারেন্ট লাগে, এটা স্বাভাবিক না, বেশ মনে হয় যে বেশ অন্যরকম, মানুষের মানে মনের মধ্যে একটা আঁচড় কেটে যায় এরকম, একটু দুঃখ ভাবটা মানে চড়ে ওঠে ভেতরে, বিষাদ একটা ভাব চড়ে ওঠে। এবং এটাতে বদিউল নিজেই জানত না যে সে যখন এই ধুনটা বাজাইত সে নিজেই নিজের মধ্যে হারায় যেত এরকম। তো বদিউল অনেকক্ষণ ধরে এই ধুনটা বাজাইছে, বাজায় সে খেয়াল করলো, ওদিকে তাকায় তার কাছে মনে হলো যে আশেপাশের এই যে ঘাসগুলা দূরে কেন জানি মনে হচ্ছে ওইখান থেকে কেউ তার এই বাঁশির শব্দ শুনতেছিল, এরকম তার কাছে মনে হয়। একটু গাটা কাটা দিয়ে ওঠে বদিউলের, মনে হয় যে কেউ না মানে আরো মানে একাধিক কোন মানে কেউ আছে ওখানে, তাহলে এই বাঁশির শব্দ শুনতেছিল। বদিউলের গা কাটা দিয়ে উঠে সে তাড়াতাড়ি ঘুরে মনে করে চলে যাই বাথানে, ভয় লাগে তার কাছে। তো সে যখন হেঁটে আসতেছে তার কাছে কেন জানি মনে হয় তার পিছনে পিছনে কেউ হেঁটে হেঁটে আসতেছে, মানে সে স্পষ্ট ফিল করে, মনে হয় যে সে যে ঘাসগুলো পাড়া দিয়ে আসতেছে সেখান থেকে কেউ আসতেছে এরকম লাগে। তো বদিউল বেশ মানে একটু ভয় পায়, ভয় পেয়ে তাড়াতাড়ি তার ঘরের কাছে এসে সে ঢুকে যায়। ঢুকে তাড়াতাড়ি সে তার ওই দরজা টেনে দেয়, বেড়া দিয়ে দরজা বানিয়েছিল, সেটাকে ভিতর থেকে পেঁচায় বাঁধা যায় তার দিয়ে বেঁধে চুপচাপ ঘরের মধ্যে তার চৌকিতে সে শুয়ে পড়ে হারিকেনটা কমায় দিয়ে, একদম হারিকেনটা ডিম করে সে খাটের পাশে রেখে দেয় মাথার কাছে, দেখে শুয়ে থাকে। তার কাছে কেন জানি ভয় লাগতে থাকে, মনে হয় যে এই দরজার ওই পারে কেউ অপেক্ষা করতেছে তার জন্য। যাই হোক, একসময় ঘুমায় যায় বদিউল এবং রাত পার হয়। পরদিন দিনের বেলা সে যথারীতি উঠে উঠে তার কার্যকলাপ সব করে করে সেই মহিষদের যত্ন নেয়। এগুলো করতে করতে তার দিন শেষ হয়ে যায়, আবার সেই সন্ধ্যা আসে, এর মাঝে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে তার মতো ওই দিন আর কেউ আসবে না তাকে ওখানে দেখতে বা কিছু, আবার সন্ধ্যা চলে আসে, এরকম রাত হয়। তো বদিউলের মনে সাহস হয়েছে, কালকে যদিও ভয় পাইছে তারপর মনে করছে জায়গাটা খুব সুন্দর, ওখানে যেতে হবে। আর বদিউলের এই যে দ্বিতীয় শখ মাছ ধরা, সে চিন্তা করে যে আমি আজকে মাছ ধরবো, ওইখানে মাছ ধরবো, আর বাঁশি নিয়ে যাই যদি ইচ্ছা হয় যে মানে বাঁশিও বাজাবো, রাতের বেলা কে আসে। তো সে দিনের বেলায় তার মাছ ধরার জন্য কিছু আধার তৈরি করছিল, সেটা নিয়ে আর সে তার সেই বড়শি, তার নিজস্ব তৈরি করা বড়শি আছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, সেই কঞ্চির বড়শি, একটা বালতি, তার বাঁশি আর কিছু আধার ওই বালতির মধ্যে নিয়ে সে হাঁটা দেয়। তো ঘর থেকে বেরোয়, দরজা লাগাই দিয়ে সে হেঁটে যাচ্ছে সামনে, ওই সেই ঘাসের রাস্তা দিয়ে আজকে দেখে যে চাঁদ আজকে একটু ছোট হয়ে গেছে, মানে একটু খেয়ে গেছে একদিনে, কিন্তু এর আলো বেশ সুন্দরভাবে পড়ছে চারিপাশে, একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে ঘাসের উপর দিয়ে রূপালীভাবে চাঁদের আলো ধুয়ে দিচ্ছে। তো একেবারে অন্যরকম লাগে বদিউলের, সে মনে করে যে এই তো জায়গা এত সুন্দর, আমার কেন বললো যে এখানে আসতে না, এই মানুষজন আসলে না বুঝে অনেক কথা বলে, এই বলতে বলতে সে হেঁটে যাচ্ছে। তো তার সেই বড়শি আর বালতি এগুলো এক হাতে নিছে, এক হাতে তার সে হারিকেন ধরা, আর সে যাচ্ছে এগিয়ে। তো হাঁটতে 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 এক সময় সে আবার চলে আসে গতকালকে সেই জায়গাটা। তো ওইখানে আসার পরে একটু ভয় লাগে তার, কারণ এখানে দেখতেছে আজকে বাতাসটা একটু দমকা ভাবে বইতেছে, এসে কেমন যেন এলোবেলো ভাবে বাতাসটা ধুপ ধাপ করে তার গায়ে লাগতেছে এবং মানে একদম পুরা জামাটা উড়ায় ফেলতেছে। সে একটা শার্টের মতো পড়া ছিল, উড়ায় ফেলতেছে, তার গামছার অংশটা পতপত করে উঠতেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর পানি ছপ ছপ করে বাড়ি খাচ্ছে এসে পাশে। তো সে চিন্তা করলো যে গতকালকে কি হয়েছিল, গতকালকে তার কাছে মনে হয়েছিল যে তার বাঁশি শুনতেছিল কেউ। চিন্তা করলো আজকে তো বাঁশি বাঁধাবো না, আজকে মাছ ধরবো, বাঁশি এমনি আনছি। এই চিন্তা করতে করতে সে তাকায় অপর পাড়ে, অপর পাড়টা দেখে তার কাছে আরো অনেক সুন্দর লাগতে থাকে। সে দেখে যে এখন যে সময়টা সে দাঁড়ায় আছে সেই সময় পানিটা আরো অনেক সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পানিতে পড়ে তিরতির করে কাঁপতেছে। আর ওই পাশের যে অংশটা ওইটারে মনে হচ্ছে যে একেবারে নতুন করে মানে জয় করার মতো একটা জায়গা, মানে বিস্তীর্ণ একটা জায়গা মনে হচ্ছে, চাঁদ ওখানে একদম ঝুলে আছে। তো বধির আসলে লোভ সামলাতে পারে না, ওই যে তাকে যে পাগলা বধি বলতে এসব কারণেই। তো সে চিন্তা করে পানি কটটুক হবে, এই কোমর সমান হতে পারে, যাই না ওই পাশে যাই না দেখি কি মানুষ বলে আজ এরা কথা, এগুলো কিছু না, এখানেই তো বড় হয়েছে। এগুলো চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দেয় এবং তার সে প্ল্যান করে যে সে ওই পাশে চলে যাবে। তো বদিউল হেঁটে হেঁটে পানিতে নেমে যায়, মানে নামতে নামতে আসলেই দেখে যে তার কোমর ছাড়া আর একটু উঠে গেছে, মানে তার বুকের কাছাকাছি পর্যন্ত পানি ওই জায়গায়। এবং সে তার হাতের জিনিসপত্রগুলোকে উঁচা করে ধরে রেখে, বিশেষ করে হারিকেনটারে, সে আস্তে করে পার হয়ে যায় এবং সময় দেখে যে হ্যাঁ পানিটা আসলে ওইখান থেকে নামতে নামতে আবার সে মানে ওই পাশে উঠে যায়, দেখে যে পানি নেমে গেছে এবং সে ওই পারে উঠে। উঠে সে তার লুঙ্গিটাকে মোটামুটি চিপড়ায় ফেলে, চিপড়ায় ফেলে সে বুঝে যে সে ওই পারে। তাকায় দেখতেছে খুব সুন্দর এবং বদুলে মনে হয় যে সে অনেক কিছু জয় করে ফেলছে, এত আনন্দ লাগে তার। সে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে থাকে, এখানকার ঘাসগুলাও সুন্দর এবং সে মাঝে মাঝে দেখে ফুলের মতো মানে এরকম ফুটে আছে, খুব সুন্দর লাগে তার কাছে। অনেক গাছগাছালি দেখে আশেপাশে, দূরে দেখে একটা বড় গাছ এরকম হয়ে আছে এবং চাঁদের আলোতে গাছটারে আরো অন্যরকম লাগতেছে। তো বদিউল খুব খুশি হয়ে যায়, সে খুব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ। সে দ্রুত ওখানে হেঁটে যায়, হেঁটে গিয়ে গাছটার গোড়ায় যায় এবং চাঁদের আলো গাছের পড়ে গাছের মানে একটা ছায়া তৈরি করছে নিচে, অন্যরকম অসাধারণ। তো সে ওই গাছ বেয়ে উপর উঠে যায়, বদিউল উঠে ওখানে বসে থাকে এবং বসে সে বলে কাজে এইখানে বাঁশি না বাজালে হয় না। তো সে তার বাঁশি বের করে বাজাইতে থাকে এবং আসলে বাঁশির শব্দটা এমন ভাবে ছড়ায় যায় চারিপাশে, বলার মতো না, মানে একটা অন্যরকম সুর, অনেকটা বিষাদ টাইপের, মানে বদিউলের বাঁশি ছিল অনেকটা বিষাদ টাইপের একটা সুর। এবং ওই যে গ্রামের মানুষ বলতো যে পাগলা বদি, এই সুরের কারণেই। অনেকক্ষণ এই বাঁশি বাজানোর ফলে বদিউলের মাথার মধ্যে যেন কেমন লাগতে থাকে, এক সময় তার কাছে মনে হয় নিজের কাছে কিন্তু তার এইটা ফিল হইতো, সে যে নির্জন জায়গায় বাঁশি বাজে তার কাছে মনে হইতো যে কিছু একটা ভয়ের ঘটবে। বদিউলের এক সময় এটা ফিল হয় যে সে সাথে সাথে বাঁশি বাজানোটা থামায়, থেমে সে গাছের ডালের উপর যেহেতু বসে আছে দূরে দেখতে পাচ্ছে, দূরে দেখতেছে যেখান থেকে সে আসছে মানে যেই পার মানে সে যেখান থেকে উঠছিল মানে পার হয়ে তার যে চরটা, তার বাফানের যে চর, সেই চরের ওই পারে যেখান থেকে সে উঠছে ওই জায়গায় মনে হচ্ছে একজন মানুষ বসে মানে বড়শি ফেলে পানির মধ্যে মাছ ধরতেছে। এখান থেকে দেখতে পাচ্ছে সে মানে কুঁজো হয়ে বসে আছে হাতে বড়শি, সে বুঝতে পারতেছে, সে বলে আরে এখানে লোক আসলো কোথেকে মাছ ধরতেছে এটা কেমন কথা, এখানে তো আগে মানে কাউরে দেখে নেই, আর এখানে কোন নৌকার শব্দ নেই, কিচ্ছু নেই, আর কোনো বাতানো তো নেই, আমি একা। তো ওই চিন্তা করে বদিউল চিন্তা করলো যে আমি নামি দেখি কে লোকটাকে। তো সে নামে গাছ থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে হাঁটা দেয় এবং হেঁটে হেঁটে কাছে আসতেছে, সে দেখতে পাচ্ছে লোকটাকে যখন নাকি সে মোটামুটি দূরে আসছে, চলে আসছে অনেকটাই চলে আসছে, তখন দেখতে পাচ্ছে যে লোকটা পেছন থেকে দেখা যাচ্ছে একটা লোক, তার মাথার মধ্যে এই গামছার মতো এরকম পেঁচানো আছে একটা বড়শি ফেলে রাখছে, বড়শি ফেলে রাখছে। তো বদিউল কাছাকাছি চলে আসে লোকটার, চলে এসে সে চিন্তা করে যে এই লোকটা সে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোথায় থাকেন কি। তো সে তার কণ্ঠে জিজ্ঞেস করে ও ভাই নৌকাগণে আপনার নাকি এই স্বরে বাথান আছে। তো লোকটা কোনো উত্তর দেয় না, লোকটা শুধু দেখলো যে হাত উঁচা করে এরকম দেখায় বদিউলকে দূরে পানির দিকে। তো বদিউল মনে করে ওইখানে মনে হয় তাহলে আর কোনো বাথান আছে। তো লোকটা তখন তারে মানে কোনো উত্তর না দিয়ে আবার হাত নামায় কাজ করতেছে। বদিউল তার জিজ্ঞেস করে এখানে আইসেন কেমনে, নৌকা আনেননি? তো লোকটা কোনো উত্তর দেয় না, লোকটা মাছ ধরতেছে মানে ওই যে তার বড়শি পেতে রাখছে। তো বদিউল বলে এই পার থেকে ফেলে দেখি, ওই পারে ফেলছিলাম কোনো মাছ পাইনি, দেখি এবার দেখি এখানে দেখি, ভাই বসি আপনার কাছে। তো লোকটা কিচ্ছু বলে না। তো বদিউল একটু অবাক হয় যে এই লোক কথা বলে না কেন, মানে কেমন এই মানে এটা কেমন মানুষ, ভদ্রতা জ্ঞান নাই। তো সে তার একটু আত্মসম্মানে লাগে। তো বদিউল করে কি লোকটার থেকে বেশ খানিকটা ফাঁক রেখেই সে তার বড়শির মধ্যে আধার দিয়ে এই পাশ থেকে সে পানিতে ফেলে। তো ফেলে সে জাস্ট বসছে লোকটার দিকে তাকায়, তো লোকটার চেহারা সে দেখতে পাচ্ছে না, মুখ এরকম ঢাকা। তো সে যখন নাকি বড়শিটা ফেলছে, মানে কয়েক মিনিটও হবে যায়নি, মানে এক মিনিটও যায়নি, এর মধ্যে তার ফটনাটা এরকম নড়ে উঠে মনে হয় ভারী কিছু তার বড়শিতে আটকাইছে বদিউলের। বদিউল তাড়াতাড়ি টানা শুরু করে দাঁড়ি, ওখানে তো আসলে অটোমেটিক না, তারটা তো কঞ্চিরই, টানা শুরু করে দড়ি ধরে, সুতা ধরে সে টানতেছে, এবং এই সুতা খেলার জন্য সে হাতের মধ্যে কাপড় পেঁচায় নিছে যে টানতেছে, এরকম করে দেখতেছে যে বেশ ভারী, মনে হয় বড় কোনো মাছ। তো বদিউল খুশি, বদিউল আবার বলছে এই যে ভাই দেখেন বাঁচছে আমার এখানে একটা, বাঁচছে বলে টানতেছে, টানতে টানতে সে দেখতেছে মনে হচ্ছে মাছ কাছায় আনতেছে, এবং সেও অনেকটা মানে ই পেয়ে গেছে, বদিউল মানে উত্তেজনায় পেয়ে বসে থাকে যে মাছ পেয়ে গেছে। সে তার ওই বড়শির ওই কঞ্চি ফেলে দিয়ে সে দড়ি হাতে পেঁচায় নিয়ে সুতা, মানে তার যে লাইন, ফিশিং লাইন, মানে ওইটা তো লাইলং টাইপের সুতা আর কি, তো তাদের তো আর অ্যাডভান্স রিল ছিল না, তো সেটা পেঁচায় সে টানতে টানতে পাশে চলে আসতেছে একদম হাঁটতে হাঁটতে, মানে টানতে টানতে ওই লোকের কাছে, বলে ভাই কি ব্যাপার ভাই একটু আমার ই করেন না ভাই, সাহায্য করেন না, বলে লোকটাকে সে এরকম করে পিঠের মধ্যে একটা থাবা দেয়, মানে এরকম হাত দিয়ে বলে একটু সাহায্য করেন না ভাই। এইটা যখন সে বলতে যায় দেখে লোকটার মাথার থেকে গামছাটা খসে পড়ে গেছে, এবং সেখানে কোনো মাথা নাই, মানে লোকটার মাথার থেকে গামছার মতো যে মাথার মধ্যে গামছা বাঁধান ছিল, গামছাটা খসে নিচে পড়ে গেল, সেখানে কোনো মাথা নাই, এবং শরীরটা ঘুরে তার দিকে এরকম তাকাইল। মানে বদুল এত ভয় পাইছে মনে হচ্ছে যে তার হার্ট সাথে সাথে ফেটে যাবে, এরকম ভয়ে বুকের মধ্যে ধক করে উঠছে বদুলের, মানে সে তখন এক সেকেন্ডের জন্য বুকের মধ্যে ব্যথা অনুভব করছে, তার কাছে মনে হয়েছে এইটাই মনে হয় মানুষ যে বলে যে হার্ট ফেল করে সেটা মনে হয়েছে। বদুল শ্বাস নিতে পারতেছে না এক সেকেন্ডের জন্য, শরীরটা থেকে সে লাফ দিয়ে পেছন দিক পড়ে পুড়িমুড়ি করে লাফ দিয়ে সে পানির মধ্যে পড়ে, তো পানির মধ্যে পড়ে সে কোনো মতে হাঁচড়ায় পাঁচড়ায় যেতে থাকে, এবং সে পেছনের শব্দ পায় যে তার পানির পেছনেও ঝাঁপায় পড়ছে পানির মধ্যে, মানে পানির মধ্যে ভস করে কেউ নামছে। বদুল চেষ্টা করে দৌড়াইতে, এর মধ্যে পানির মধ্যে যতটুকু পারে দৌড়াইতে আর কি, সে মানে পানিতে তো নিচে তার কোমরের থেকে বেশি ডিপ, কোন মতে সে ওরকম করে হাঁচড়ায় পাঁচড়ায় পানির ওখানে উঠে, সে যখন নাকি মানে একদম উঠে যাবে এই সময় তার পাটা কি জানি ধরে বসে, দেখে যে সাড়াশি একটা চাপ তার পায়ের নিচে, সে ফিল করে তার পা কেউ সাড়াশের মতো চেপে ধরছে এবং তাকে টেনে পানির নিচে নিয়ে যাবে। বদুল প্রচন্ড ভয় পায়, সে মাটিতে পড়ে যায়, পড়ে যায় দুই হাত দিয়ে সে থাবা দেয় এইভাবে, থাবা দিয়ে মাটি আঁকড়ায় ধরার চেষ্টা করে, দেখে না হাত পিছলায় যাচ্ছে, তার হাত পিছলায় যাচ্ছে, তো সে যখন পানির নিচে তার মাথা চলে যাবে, সে তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও আমি তো আজকে মরে যাবো। ইভাবে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাকে পানির নিচে, এবং সে দম বন্ধ করে নিছিল, আগে পানির নিচে চলে যাওয়ার আগে অনেক জোরে শ্বাস নিয়ে দম বন্ধ করছিল, মনে হচ্ছে তাকে খুব ফোর্সে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এবং বদুল যাচ্ছে এবং মনে মনে সে তার দম তো শেষ হয়ে আসতেছে এবং সে মনে মনে দোয়া করতেছে। তো একটা সময় সে খুব কায়মন বাক্যে দোয়া করলো, তো এই সময় সে দেখলো যে মনে হলো তার পায়ের যে টানটা এটা শিথিল হয়ে গেল, তো সে দ্রুত উপর দিকে ওঠা শুরু করলো, তার হার্টবিট মানে বুকের ভেতরে দপ 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 করতেছে, মানে যে কোনো সময় সে মুখ খুলে ফেলবে আর পানি বুকের ভেতরে নিয়ে ফেলবে আর তাহলে তো সব শেষ এরকম। তো এর মাঝে সে ফস করে উঠলো, তো সে বুঝলো যে সে গভীর পানিতে তাকে টেনে নিয়ে গেছিল আরো গভীরে, জোরে শ্বাস নিয়ে আকাশের উপর দেখলো যে সেই যে যেখানে সে উঠছিল যে চটটা সেটার কাছাকাছি মোটামুটি বেশ খানিকটা কাছেই আছে সে, এবং সে যেই জায়গাতে এখন উঠছে সেই জায়গাটার থেকে বেশ খানিকটা দূরে একটা চর দেখা যাচ্ছে, এবং ওই জায়গাটাই দেখাইছিল সেই গামছাওয়ালা লোকটা হাত দিয়ে। সে তাকায় দেখতেছে উপরে মেঘ, এবং মেঘের মেঘটা আরো ঘনীভূত হয়েছে চাঁদের এখান থেকে, এবং অল অফ এ সাডেন সে দেখলো সেই মেঘের আড়াল থেকে একটা মাথা বের হলো, মনে হলো বিশাল আকৃতির একটা মাথা মেঘের আড়াল থেকে, এবং বেশ ভয়ঙ্কর, চোখ দুটো জল জল করতেছে, বড় বড় কান চোখা চোখা, এবং মানে এরকম হাঁ করে আছে তার দিকে ভয়ঙ্কর ভাবে মানে তার দিকে মুখ বদ্ধান করে আছে এখান থেকে, মানে ওই মেঘের আড়ালের ভিতর থেকে, মেঘের আকাশে মেঘের ভেতর থেকে। বদুল ভয়ের চোটে সে মানে গায়ের যত জোর আছে সাঁতার জানত সাঁতরানোর চেষ্টা করলো তার সেই চরের দিকে যেখানে তার বাতান, সে মানে মানে যতটুকু পারতেছে এগোচ্ছে। এই সময় সে দেখলো গুড় গুড় করে মেঘ ডাকা শুরু করছে এখানে, বেশ মানে গুড় গুড় করে মেঘ ডাকতেছে, এই সময় কিন্তু এরকম ঝড় বৃষ্টি আসার ই না, এবং সেই আকাশের মধ্যে বিদ্যুৎ ফ্ল্যাশ করতেছে, এই বজ্রপাতের ফ্ল্যাশিং এর মধ্যে সে কিন্তু মাথাটাকে আবার দেখলো মাথা ঘুরায়, এবং এই সময় শুরু হলো বৃষ্টি, জোরে বৃষ্টি, বেশ বেশ জোরে বৃষ্টি। বদুল কোনো মতে সাঁতরাইতে সাঁতরাইতে সে উঠলো তার ওই চরে, উঠে সে দোয়া পড়তে পড়তে যতটুকু সে দোয়া পারত পড়ে দৌড়ানো শুরু করলো ঘাসের উপর দিয়ে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এবং সে যখন নাকি ওই তার যে ঘাসের বাউন্ডারিটা পার হয়ে যাবে ওখানে, তখন সে হঠাৎ করে বাম দিকে তাকায় দেখলো সেই যে মানুষটাকে দেখছিল গামছা পেঁচানো সেই মানুষটা দাঁড়ায় আছে, তার থেকে বেশ খানিকটা দূরে, মানে পানির কাছাকাছি, যেখান থেকে পানির কাছাকাছি মানুষ দাঁড়াচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তার সেই ওই যে আসলে যে যতটুকু গামছাওয়ালা মাথাটা সে ফেলে দিয়েছিল ততটুকু নাই, ওরা মাথা ছাড়া দাঁড়ায় আছে ওইখানে। তো বদুল দৌড়াইতে দৌড়াইতে যে সে তার সেই ঘরের মধ্যে পড়লো, কুড়ে ঘরের দরজা খুলে সে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে সে মানে আর তার সারা শরীর ভিজা কাঁপতেছে, এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো বৃষ্টি হলো। আর বদিউল কোনো মতে, একটা কাঁথা ছিল ওখানে টানানো, সেই কাঁথাটা গায়ের মধ্যে পেঁচায় সে বিছানায় পড়ে গেল। তার আর আসলে কাপড় চেঞ্জ করার সময় নেই, অনেকক্ষণ সে এরকম পড়েছিল, বেহুশ হয়ে গেছিল। তো যখন বদিউলের হুশ ফিরল, বদিউলের যখন হুশ ফিরছে বা ঘুম ভাঙছে বা ঘুমায় গেছিল, ওঠার পরে সে ফিল করল যে সে কাঁপতেছে থরথর করে, তার শরীরের সেই কাঁথা ভিজা, তার মানে লুঙ্গি রুঙ্গি তো সব ভিজাই ছিল। সে উঠে কোন মতো ওই কাঁথা দিয়ে নিজেকে মুছল ভালো মতো, তখন আর বৃষ্টির শব্দ নাই। সে উঠে দেখল যে তার গায়ে জ্বর আসছে, তো সে তাড়াতাড়ি তার লুঙ্গি চেঞ্জ করলো, জামা চেঞ্জ করলো, এবং সে তার ওই কাঁথাটাকে এক সাইডে রাখলো। রেখে সে ঘরের বাইরে আস্তে করে উঁকি দিল, দেখলো যে তখনও ভোর হচ্ছে, মানে হয়তো ফজরে আজান হয়ে গেছে, এখানে তো ফজরে আজান শোনা যায় নাই এই চরে। তো অনেকক্ষণ সে বসে থাকলো, আলো একটু ফোটার পরে সে বেরোলো। বের হয়ে যে সে হেঁটে গেল তখন যে সেই তার মহিষদের কাছে, যে মহিষগুলার তার খুব আপন মন হইতেছে এখন দেখে, মহিষগুলার কাছে গেল, যে ওগুলার কাছে যে বসে থাকলো সে, তার কাছে একলা ঘরের মধ্যে ভয় লাগতেছিল। তো অনেকক্ষণ সেখানে থাকলো, আলো ফুটল, এবং সে ওই দিন আর ঘরের বাইরেই বেরোল না, তার জ্বর আসছে। তো দুপুরের পরে তার ওই যে মালিক, বাথানের মূল মালিক, তার যে ম্যানেজার, সে আসছে, এসে বদুলের কোনো খোঁজ খবর না দেখে, বদুল এখানে একটা যে ই ছিল, নৌকা ছিল, নৌকা নিয়ে যাওয়ার কথা, তো ওই লোক বদুলের কোনো খোঁজ খবর না দেখে সে খোঁজ খবর করে ওখানের কাছ থেকে, অন্য আরেকজনের কাছ থেকে একটা ডিঙি নৌকা ম্যানেজ করে এখানে চলে আসে চরে। এসে সেই লোক দেখে যে বদিউলের বিশাল জ্বর, বদিউল একেবারে আকাশ পাতাল জ্বর, সে ঠিক মতো কিছু খেয়ালও করতে পারতেছে না। তো তখন তিনি বদিউলকে ওখান থেকে নিয়ে আসেন, এনে গ্রামে নিয়ে আসেন, গ্রামে নিয়ে এসে তাকে ওখানকার মানুষের কাছে দেন। গ্রামে বদিউলের পরিচিত যারা ছিল তো তারা বদিউলের শুশ্রূষা করে এবং বদিউলকে ডাক্তার দেখায়। তো বদিউল কথা বলে ডাক্তারের সাথে, ডাক্তারকে বলে যে কি হয়েছে তার। তো ডাক্তার বলে যে আসলে ভয় পাইছেন ওখানে, ডাক্তার আসলে তো ডাক্তাররা যেটা করে, বেশিরভাগ ডাক্তারই এই অলৌকিক জিনিসটাকে খুব একটা প্রাধান্য দেন না তারা। তারা বলেন যে আপনি একলা ছিলেন, ভয় পাইছেন, চরের মধ্যে আপনার মনের মধ্যে প্রভাব পড়ছে, আর আপনার তো এমনিও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় আপনার অন্যরকম ফিল হয়, আপনি বলছেন বাঁশি বাজান যখন তখন আপনি অন্যরকম একটা অনুভূতিতে চলে যান। অনেকেই আছে যারা মিউজিক করে তাদের মাঝে এই ব্যাপারটা আছে। তো হইতে পারে তখন থেকে আপনার মধ্যে কোন একটা হ্যালুসিনেশন হয়েছে, মানে আপনি কিছু একটা ভাবছেন নিজে নিজে, এটা বুঝায় বদিউলকে। তো বদিউল আসলে এটা মানতে নারাজ। সে তার শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আছে, কাছের মানুষ, মানে তার মামা দাদার সাইডের আত্মীয়, তাদেরকে বলে। এমনি তার পরিবার নাই বদিউলের কোনো, সে একলা মানুষ, সেই তার মা বাবাও মারা গেছে। তো আত্মীয় যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে বলে যে আমাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যান, দেখান। তো একজন ওখানকার গ্রামেরই একজন আলিমের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো তিনি দেখে বদুলকে বলেন যে তুমি যে এরকম একলা একলা থাকো এটা ঠিক না, একলা এরকম কোথাও থাকা ঠিক না, তোমার সাথে কাউকে রাখা উচিত, অন্তত একজন মানুষের কিছু হইলে কাউকে দেখার জন্য রাখা উচিত এরকম একটা চরের মধ্যে একটা এলাকায়। আর তোমাকে তো তোমার মালিক নিষেধ করছিল ওখানে যেতে, তুমি কেন গেছো? রাতের বেলা কত কিছু চলাফেরা করে, কত রকমের জিনিস আছে, কত বদ জিন আছে, খারাপ জিন আছে, এরকম কিছুর মধ্যে তুমি পড়ছিলে, আর তোমার ওই বাসি ওইটার শব্দেও অনেক কিছু হয়, তুমি জানো না এরকম ইনস্ট্রুমেন্টের শব্দেও রাতের বেলা অনেক কিছু হয়, গ্রামের মানুষ যে বলা বলি করে এর মাঝে ব্যাপার আছে। যাই হোক, তিনি বদুলকে দোয়া দরুদ পড়ে দেন এবং চিকিৎসা করেন। তো বদিউল এরপর যখন নাকি একটু সুস্থ হয়, এরপর থেকে সে ঠিক করে সে এরপর থেকে আর কখনো একলা কোথাও এরকম থাকবে না, তার সাথে কাউকে নিয়ে ছাড়া সে একলা কোথাও থাকবে না, এটা সে ডিসাইড করে। এবং এরপর থেকে সে যতই কাজ করছে বদিউল, কোনো কৃষি কাজ করতে গেলে কোথাও সেচের পাম্পে অথবা সে ওই যেরকম কোনো মাছের ঘেরে বা কোথাও যেখানেই কাজ করছে জীবনে, সে ওই সাথে একজন মানুষ না ছাড়া সে কোথাও থাকে নাই, বাথানেও কাজ করছে, একাধিক মানুষ নিয়ে কাজ করছে। তো এই ছিল বদিউলের একটা ঘটনা যেটা আমাদের কাছে রোমেল শেয়ার করছে এবং আমার কাছে বেশ লাগছে। আশা করি আপনারাও এনজয় করছেন ঘটনাটা। গ্রাম বাংলার ঘটনা আমার কাছে বেশ লাগে, আর যদি ঘটনাটা একটু অন্যরকম হয় সেটা আরো ভালো লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যার কাছে ভালো ঘটনা আছে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। অবশ্যই অবশ্যই ঘটনা পাঠিয়ে দেবেন, আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। পাঠিয়ে দেবেন আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড বা প্রচলিত ফোকলোর, যেটা নাকি খানিকটা ভয়ের উপাদান যেখানে আছে, সেটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর অবশ্যই খেয়াল রাখবেন ঘটনাটা যেন মানসম্মত হয়। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, এবং আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে ঢাকার তাজমহল রোড থেকে শেয়ার করেছেন মাহবুব খান, এবং তিনি তার হাউস টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব মাহবুবের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মাহবুবের হাউস টিউটরের সাথে 90-এর দশকে। তিনি খুব প্রিয় হাউস টিউটর ছিলেন মাহবুবের, তখন তিনি SSC পরীক্ষার্থী, এবং স্যারের সাথে অনেক ভালো সময় কাটাতেন, গল্প করতেন। স্যার মাঝে মাঝে মাহবুবকে এবং তার বন্ধুদের নিয়ে চা খাওয়াত, ঝালমুড়ি খাওয়াত রাস্তায়। তো স্যারের এই ফ্রেন্ডলি যে ভাবটা, এটা মাহবুবদের খুব প্রিয় ছিল, এবং এখনও মাহবুব স্যারকে মনে করে, যদিও তার সাথে দেখা সাক্ষাৎ নাই স্যারের। তো সেই স্যার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সময়, সেই 90-এর দশকে। সেই ঘটনাটি মাহবুবকে শেয়ার করেছিলেন, এবং মাহবুব সেটা আজকে শেয়ার করেছে আমাদের কাছে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। 90-এর দশকের একটা সময়, তখন মাহবুব যেখানে থাকতো, স্পেসিফিকলি জায়গাটার নাম বলবো না, এই মোহাম্মদপুরেরই কোন একটা জায়গায় মাহবুব থাকতো, এবং তারা সেখানে সরকারি একটা বাসায় থাকতো। তো সন্ধ্যার সময় স্যার পড়াতে আসতেন মাহবুবকে। তো বেশ অন্যরকম একটা এনভায়রনমেন্ট তখন বিরাজ করতো যে জায়গাটা মাহবুবরা থাকতো, সরকারি বাড়ি, এবং জায়গাটা দেখা যেত যে তাদের যে গলিটা ছিল ওই জায়গাটা একটু অন্যান্য অঞ্চলের থেকে একটু কম ব্যস্ত, মানে একটু অন্ধকার থাকতো আর কি। তো স্যার নিজে তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, হেঁটে হেঁটে আসতেন ক্লাস করাতে, এবং স্যার থাকতেন এই মহৎপুরী অন্য আর একটা আউটস্কার্টে তিনি থাকতেন। সেখানে যেখানে স্যার থাকতেন সেই জায়গায় একটা মেস ছিল, সেই মেসটা হচ্ছে একটা পুকুরের পাড়ে, একটা পুকুর, বেশ বড় পুকুর, পুকুরের চারপাশে ঘর করা। তো সেই ঘরে স্যার থাকতেন, এবং সেখান থেকে স্যার পড়াতে আসতেন মাহবুবকে। এবং মোটামুটি বেশ খানিকটাই হাঁটা রাস্তা হবে, 5 কিলোমিটারের মতো তো হবে মাহবুবের বাসা থেকে। তো স্যার পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসতেন। তো এই সন্ধ্যার সময় স্যার পড়ানো শুরু করতেন, এসে প্রায় 7:30-7:30 এবং স্যার প্রায় 1.5 ঘন্টার মতো থাকতেন পড়ানোর জন্য, তারপর তিনি যেতেন। তো এরকম কোন এক সন্ধ্যার কথা, ওই দিন আকাশ বেশ মেঘলা, গুড়গুড় করছে আকাশ, এবং সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো মাহবুব মোটামুটি পড়াশোনায় যে খুব বেশি মনোযোগী তা না, সে মানে আসলে স্যার না আসলে তার কাছে একদিকে ভালো হতো, সে একটু গল্পের বই পড়ে ইত্যাদি করে সময় কাটাত, কিন্তু স্যারের সাথে আবার ভালো সময় কাটতো, গল্প করতো, পড়ার মাঝে মাঝে সে আড্ডাও দিত স্যারের সাথে, এবং স্যারও খুব চালাকি করে তাকে পড়াতো, আবার একটু গল্প করতে এইভাবে সময় বার করতো। তো এই কারণে এতটা বোরিং হতো না তাদের স্টাডি সেশনটা। তো মাহবুব ভাবতেছে যে আজকে স্যার না আসলে মনে ভালো হয়, আজকে একটু যে জাস্ট বৃষ্টি হচ্ছে, তখনকার সময় তো আসলে এত বেশি মানে রিক্রিয়েশনের ব্যবস্থা নাই, মানুষ গল্পের বই পড়তো ইত্যাদি ইত্যাদি, এইভাবেই মানুষ সময় পার করতো। তো সে মনে করছে স্যার আসতেছে না, একটা বই নিয়ে মানে চুপচাপ বসে যায় এক জায়গায় পড়ি। তো এরকম সময় স্যার আসলো, বাসায় নক হলো। তো মাহবুব খোলার পর দেখলো যে বেশ গাস্টি উইন্ড, সাথে বৃষ্টি, এবং স্যার ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, স্যার আসলো, স্যারকে বললো স্যার আসলেন কেন এরকম বৃষ্টির সময়। স্যার বললো যে তোমার পড়াইতে হবে না, পরীক্ষা সামনে। তো যাই হোক, তো তাদের পড়াশোনা সেশন চললো। মাহবুবের আম্মা জিজ্ঞেস করলো যে তোমার স্যারকে জিজ্ঞেস করো যে স্যার কি খাওয়া দাওয়া বাসায় গিয়ে কি করবে। তো বলছে না, স্যার বলতেছে আপাকে বলো যে বাসায় যে খাওয়া দাওয়া করতে পারবো, অসুবিধা নেই। তো মাহবুবের বাবা মা জানতো যে স্যার থাকে মেসে, ওখানে এরকম বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা এসে, আর মাহবুবদের বাসা ওই দিন একটু রান্না বাড়া হয়েছিল ভালো। তো স্যারকে খাইতে বলে, জোর করে খেতে বলে মাহবুবের বাবা মা। তো মাহবুবের স্যার ওই দিন বাধ্য হয়ে তারপর ওদের ওখানে খাওয়া দাওয়া করে, তো খাওয়া দাওয়া করে যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30-11টা। তো ওই সময় 10:30-11টা একটু রাতি, আর যে এলাকায় মাহবুবরা থাকতো ওই জায়গাটা একটু নীরব, মানে বেশ নীরব, মানে জায়গাটা যদিও বৃহত্তর মহাপুরের মধ্যে কোন একটা জায়গায় কিন্তু ওই জায়গাটা নীরব থাকতো রাতের বেলা। তো যাই হোক, স্যার বের হয়েছে, বের হয়ে যাচ্ছে এবং ওই সময় ছিটিছিটি বৃষ্টি পড়তেছে, স্যার ছাতিও আনে নাই। মাহবুবের বাবা চাইছিল একটা ছাতা দিয়ে দিতে স্যারকে, যে আপনি ছাতাটা নিয়ে যান। তো স্যার বলছে না না না, ছাতা লাগবে না, আমি যেতে পারবো। তো স্যার বের হয়ে গেল মাহবুবের বাসা থেকে। এরপরে স্যারের মুখ থেকে মাহবুব পরে শুনছে যে স্যার ওই দিন হেঁটে যাচ্ছিল, হেঁটে মাহবুবের এলাকা যখন পার হচ্ছে তখন অলরেডি নীরব হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে সারাদিনই, টুকিটাকি বৃষ্টি পড়ছে। একটা মাঠ ছিল, মাঠটা বৃষ্টিতে ভেজা, সেটার পাড়ি দিয়ে বের হয়ে একটা একটু ব্যস্ত জায়গা আছে, ওখান দিয়ে হেঁটে স্যার বের হয়। তো ওখান থেকে বের হয়ে স্যার যেটা করে, একটা কোয়াইট নেইবারহুড আছে ওখানে, বেশ বেশ কোয়াইট একটা এলাকা আছে, ওইটার ভিতর দিয়ে স্যার হেঁটে আসে, তার বেশ ভালো লাগে। তিনি ওই পুরাপুরি ওই মানে ব্যস্ত জায়গাটার ভিতর দিয়ে আসেন না, তিনি ওদিক দিয়ে ঘুরে ওই কোয়াইট নেইবারহুড দিয়ে বের হয়ে মূল একটা রাস্তা আছে ওইদিক দিয়ে হেঁটে আসেন। তো স্যার চিন্তা করলেন যে মানে ওইদিক দিয়ে যাবো, রাত হয়েছে, ওই কোয়াইট নেইবারহুডটা বেশ কোয়াইট হয়ে যায় রাতের বেলা, এখন অনেক রাত হয়েছে এবং হালকা বৃষ্টি পড়তেছে এরকম, তো ভিজে গেছেন স্যার অনেকটা। তো তিনি ঢুকে গেলেন ওইখানে এবং হেঁটে হেঁটে আসতেছেন। তো ওইখানে আসার পথে একটা জায়গায় একটা মাঠ আছে, মাঠটার পাশের সমস্যা হচ্ছে যে মাঠের পাশে একটা ডাস্টবিন রাখা থাকে এবং ডাস্টবিনের মধ্যে প্রায় ময়লা টয়লা অনেক কিছু ফেলে মানুষ জমা ফেলে। তো স্যার আসতেছেন এবং বড় বড় গাছ ওই মাঠের আশেপাশে, তো বেশ গাছগুলো বাতাসে বেশ নড়তেছে এবং ওখানকার যেখান থেকে স্যার আসতেছে ওখানকার বাসাগুলো একটু বড় বড়, জায়গাগুলো প্লটগুলো বড় বড় আর কি, এবং কোয়াইট হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, দোকানের সামনে বাতিও নাই, শুধু ল্যাম্পপোস্টের আলো যেগুলো সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পানি নামতেছে এরকম। তো মাঠের কাছ থেকে স্যার আসতেছে, মাঠের পাশে কিন্তু আলো নাই কোনো, দূরে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে মাঠের এখানে। তো ডাস্টবিনের কাছে যখন স্যার চলে আসছে ওইখানে তার কাছে মনে হচ্ছে যে দুইজন মানুষ কিছু একটা আর কি এরকম সরাচ্ছে ডাস্টবিনে এখান থেকে ময়লা বা সামথিং। তো স্যার মনে করছে যে হয়তো ওইখানে ওই যে ক্লিনিং যারা করে এরা হয়তো রাতের বেলা ময়লা সরাইতে আসছে এখানে। তো স্যার এতটা পাত্তা দেয় নাই, মানে আলো নাই এত, আবার একটু ভয়ও লাগছে, মানে চিন্তাই টিন্তাই হয় এটা, ও কারণ ওই দিন আবার স্যারকে বেতন দিয়ে দিছিল, মাহবুবের বাবা স্যালারি দিয়ে দিছিল স্যারকে। তো তিনি একটু মানে পকেটে যেহেতু টাকা আছে এটা একটু ভয় লাগছে যে যদি সমস্যা অন্ধকারের মধ্যে। তো হেঁটে যখন তিনি ডাস্টবিনের পাশে যাচ্ছেন হঠাৎ করে তিনি খেয়াল করলেন আল খেলা পরা, কালো কালো এরকম বড় ইসের মতো পরা, এলাকারা এইটা কি কোনো মানে ময়লা কর্মীর কি এরকম ড্রেস হইতে পারে, আবার মাথার মধ্যে কালো কাপড় দেওয়া এরকম ঢাকা। তো স্যার যখন তাকায় আছে কিছুক্ষণ, তাকাইতে তাকাইতে যাচ্ছে, এই সময় মনে হলো যে ওই দুইজন যে পরিষ্কার করতেছিল ওরা নোটিস করলো স্যারকে, মানে বুঝতে পারলো যে স্যার ওইখানে আছে। তো তারা মুখ ফিরে তাকাইলো স্যারের দিকে, মানে মুখ তুলে তাকাইলো, স্যারের বুকটা ধক করে উঠলো, কারণ ল্যাম্পপোস্টের যে দূরের আলো আছে সেটা কিন্তু হালকা এসে এখানে পড়ছে, পড়ার পর স্যার দেখতেছে যে ওই দুইজনের মুখটা যে ওগুলো কালো কুচকুচা, মনে হচ্ছে যে কাকের যেরকম মুখ হয় অ্যাজ ই ক্রো, জাস্ট কাকের মুখের মতো, কাকের ডার্ক কাকের কালার যেরকম হয় সেরকম মুখের কালার, এবং চোখগুলো এরকম হলদেটে টাইপের, তার দিকে তাকায় আসছে দুজন। এবং তারা আসলে ময়লা কিছু নিচ্ছে না, ওখানে দুই হাত দিয়ে ময়লা তুলতেছিল এরকম, তা হাতটা যে তুলছে এরকম হাত, স্যার দেখতে পাচ্ছে যে তার হাতগুলা এই কাকের যে এরকম ই থাকে ক্লস থাকে এরকম, ওরকম কাকের এরকম থাবার মতো এরকম দুইটা হাত স্যারের দিকে তাকায় আছে, এবং স্যারকে দেখে দুইজনই খ্যা করে উঠলো, কেমন জানি খ্যা করে একটা শব্দ করলো, মানে স্যার ভয়ে তার আত্মা উড়ে গেছে। এবং তারপরে দেখলেন তিনি ময়লা জিনিসপত্র উড়ে আসতে লাগলো স্যারের দিকে, মানে ছুড়ে মারতেছে। তো স্যার ঝেড়ে দৌড় দিল ওখান থেকে, মানে তার আসলে আর তখন আর ওখানে দাঁড়ায় থাকার মতো অবস্থায় দৌড়ালেন। তো তার দৌড়ানোর রাস্তাটা ছিল মানে ডান দিকে মোড় নিয়ে সোজা দৌড়াবেন তিনি, এবং দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন বেশ অনেকদিন রাস্তা পার করে আসছেন। এরপরে হাতে বাঁদিকে একটা মসজিদ পড়ে, মসজিদের কাছে যখন আসছেন তখন স্যার বুঝলেন যে তাকে আর কেউ ফলো করতেছে না, অনেক দূর পর্যন্ত কিন্তু তার পিছনে ময়লা ছুটে পড়ছিল, এসে ঠাস ঠাস করে ময়লা পড়ছিল অনেক দূর, এবং তার গায়ে বাড়ি খেয়েছে কয়েকটা ময়লা। স্যার খুব মানে 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 বাজে ফিল করতেছেন যে গায়ের মধ্যে ময়লা পড়ছে, কে মারছে। তখন স্যারের কাছে মনে হলো যে এটা মনে হয় পিশাচ কোনো। তো তিনি যাই হোক ওই এলাকার থেকে তিনি ভেটে বেরোলেন, এবং তখন দেখছে বৃষ্টি আরো বেড়ে গেছে, বেশ খানিকটা জোরে জোরে বৃষ্টি পড়তেছে। স্যার হেঁটে হেঁটে আরেকটা এলাকার ভেতর দিয়ে গেলেন এবং সেখানে হাঁটতে হাঁটতে তার সেই মেসের কাছে আসলেন। আর তিনি যেই মেসটার কাছে থাকতেন ওই এলাকাটাও কিন্তু একটা বিশাল আবাসিক এলাকার এক কর্নারে, সেই মেসটা মানে ওই আবাসিক এলাকার সাথে অনেকটা যায় না, পুকুর একটা আছে পুকুরের পাশে। শাহরুখ খান তো ঢুকলেন, ঢোকার সময় তার নীরব কেমন লাগতেছিল, এবং তার বাসার স্যারের যে মেসের সামনে যে পুকুর সেটা নিয়েও অনেক কথা তিনি শুনছেন, যে এই পুকুর নিয়ে অনেক রকম অতিলৌকিক কথা প্রচলিত আছে। এবং স্যারের কিছু করার নাই, তিনি স্টুডেন্ট মানুষ এবং তিনি স্টুডেন্ট পড়ান এলাকায় অনেক, তিনি থাকেন ওখানে মেসে। যাই হোক, স্যার হেঁটে হেঁটে ওখানে ঢুকে গেলেন এবং তিনি যখন আসতেছেন তখন তার আশেপাশে সবগুলো ওখানে ছোট ছোট সব রুমগুলা এরকম ওই যে টিন আর বেড়া দিয়ে করা, সবগুলা নীরব, সবাই ঘুমায় গেছে, বৃষ্টির পানি পড়তেছে, টপ টপ, স্যার ভিজে গেছেন পুরা পুরা ভিজে গেছেন স্যার। তো উনি ভেজা অবস্থায় এসে তার রুমে গেলেন, স্যারের সাথে স্যারের ভাই থাকতো, স্যারের ভাই নাই ওইদিন, তিনি বাড়িতে গেছেন। তো স্যার তাড়াতাড়ি চাবি বের করে তার ঘরের তালা খুললেন, খুলে ঢুকলেন ভিতরে, ঢুকে তিনি ওখানে বাতি জ্বাললেন, জেলে নিজে মানে নিজেকে পরিষ্কার করলেন, কাপড় চাপড়গুলো খুলে একদিকে চিপড়ে রাখলেন, রেখে তিনি চিন্তা করতেছেন যে এখন তিনি যাবেন নাকি। এখন গোসল করতে হলে ওখানে যারা থাকতো তারা সবাই গোসল করতো ওই পুকুরে, ওখানে বাঁধানো ঘাট আছে। তিনি বললেন যে এই চিন্তা করলেন এই বৃষ্টির মধ্যে ওই পুকুরে নামার কিছু নাই, এবং ওই পুকুর নিয়ে তার একটু ভয়ও আছে স্যারের, স্যারের ভয়ও আছে পুকুর নিয়ে, যে পুকুরের মধ্যে কোনো ব্যাপার আছে। তো যাই হোক, উনি কাপড় চোপড় চিপড়ায় যতটুকু পারলেন তার গা মুছে ফেললেন, মুছে ফেলে তিনি আস্তে ধীরে শুয়ে পড়লেন, খেয়ে আসছেন যেহেতু চিন্তা করলেন না, তো তিনি বাতিটা নিভায় শুয়ে পড়লেন। তো স্যার ঘুমানোর চেষ্টা করতেছেন, অনেকক্ষণ ঘুম আসে না, অনেকক্ষণ ঘুম আসে না। তো একটু পরে মনে হলো যে তার দরজার কাছে কেউ দাঁড়ায় আছে, একটু পরে নক করলো তার দরজায়, ঠক ঠক করে নক করলো। তো স্যার জিজ্ঞেস করলেন কে, তো ওই পাশ থেকে শুনতেছেন আমি, আমিটা এমন ভাবে বলতেছে খুব ক্লিয়ার না, আমিটা কে। তো স্যার উঠলেন, উঠে তিনি চিন্তা করলেন যে না আমি কে হতে পারে, এখানে তো আর অন্য কেউ নাই, পাশের ঘরের কেউ নাকি, কি জানি মনে করে স্যার আস্তে করে বাতিটা জ্বালায় দরজাটা খুললেন। তো দরজাটা খোলার সাথে সাথে তার চোখ মুখ জ্বলে উঠলো পুরা, একদম কপাল থেকে তার গাল পর্যন্ত জ্বলে উঠলো স্যারের মনে তীক্ষ্ণ ভাবে প্রচন্ড। তো তিনি নিজের রিফ্লেক্স দ্রুত দরজাটা লাগাই দিয়েছেন তার রুমের, দাম করে জোর একটা বাড়ি খেয়ে দরজা লাগছে তিনি, লাগানোর পর তিনি তার মুখটা ধরে আছেন কি ব্যাপার। তো স্যারের ওখানে টেবিলের উপরে তার খাওয়ার পানি ছিল আর কি, একটা তখনকার সময় গ্যালনে পানি থাকতো এরকম বড় আর কি, এরকম গ্যালন গুলা, তো সেই গ্যালনের মধ্যে থেকে তিনি পানি ঢেলে তাড়াতাড়ি মুখে দিয়েছেন, বারবার মুখ জ্বলতেছে কেন। কিছুক্ষণ পর তিনি জল মানে চোখ খুলতে পারলেন, চোখ খুলে দেখতেছেন মুখ জ্বলতেছে পুরা। তো ভালো মতন পানি টানি দিয়ে এখন ওনার রুমের মধ্যে কিন্তু ওরকম আয়না নাই, একটা এরকম ছোট আয়না ছিল যেটা দিয়ে মাথা ছড়াতো বা শেপ করতো, খুঁজে আয়নাটা বের করলেন, খুলে তাকায় দেখলেন স্যারের কপাল থেকে চোখের কাছ থেকে পুরা একটা মানে এরকম তিনটা নখ যদি আঁচড় দিয়ে যায় পুরা সেই রকম আঁচড় একটা পুরা গালের নিচ পর্যন্ত চলে আসছে এবং জ্বলতেছে, মানে পুরা এরকম নখের আঁচড়ের মতো। তো স্যার খুবই হয়ে গেলেন, যেটা কি কি হলো, মানে কে তাকে এরকম আঁচড় দিল, কি তিনি তাড়াতাড়ি উঠে বসে ওইখানে তার কাছে ওইখানে যে স্যাবলন ছিল স্যাবলন ট্যাবলন লাগাইলেন, লাগাই এখানে জ্বলতেছে। তো তিনি চিন্তা করলেন যে এটা অতিলৌকিক কিছু, যেহেতু তিনি গ্রামের ছেলে। স্যার দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করলেন এবং তার কাছে কেন জানি মনে হলো যে সারা রাত তার যে ঘরটা, ঘরটার আশেপাশে কেউ হাঁটতেছে, তিনি একদম টের পাইতেছেন। তো এইরকম কখনোই হয় নাই তাদের ওইখানে এরকম কিছু। তো যাই হোক, পরদিন স্যার ওরকম অনেক রাত কষ্টে রাতটা পার করলেন, ভোরবেলা আজান হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে স্যার গেলেন ওইখানকার কাছাকাছি মসজিদ, একদম কাছে মসজিদে গেলেন, হুজুরকে বললেন। তো হুজুরকে পুরো ঘটনাটাই বললেন যে কি হয়েছে, এবং হুজুর তার আঁচড় দেখে বলল যে এটা আপনার পিসাচ আঁচড় দিয়েছে মুখে, আর কি হয়েছিল আপনি ওই ওখানে যে দেখছেন ওই পিসাচই আপনাকে ফলো করে এসে আঁচড় দিয়েছে এখানে, এবং আপনার উচিত হয়নি ওখানে তাকানো, আপনি কি ওখান থেকে ভয় পেতেছিলেন, বলে যে হ্যাঁ দোয়া ভয় পেয়ে আমি ওখানে, আপনি পড়লে পুরো দোয়া পড়া উচিত ছিল আপনার, তিনজনে বন্ধ করা উচিত ছিল শরীর, তা না করে আপনি যা গেছেন ভয় পেতে পেতে ওখান থেকে গেছেন আর আপনাকে ফলো করছে, এটা বাসায় এসব শরীর বন্ধ করা উচিত ছিল আপনি করেন, ভালো হয়েছে যে পুকুরের দিকে যান নাই রাতের বেলা, ওরা আপনাকে তো এম করে রাখছিল। যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দেন ফু দেন। তো স্যারের ওই আঁচড়ের দাগ ছিল, বেশ অনেকদিন এরকম আঁচড়ের দাগ ছিল, এবং সেই আঁচড়ের দাগ মাহবুবও দেখছে স্যারের ওখানে, যে এটা বেশ অনেকদিন ধরে এরকম দাগটা ছিল। তো স্যার মাহবুবকে বলছে যে এরকম সে উনি তার জীবনে, তিনি তো গ্রামের ছেলে, গ্রামে মানুষ হিসেবে গ্রামেও কখনো এরকম ভাবে কোনো কিছুর দ্বারা তিনি আক্রান্ত হন নাই যেটা তিনি শহরে হলেন, আর এটা তার কাছে আসলে কোন রকমের মানে এটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন না, কারণ যা দেখছেন রাস্তার মধ্যে এটাও ব্যাখ্যাতীত এবং তার সাথে যেটা ঘটলো সেটাও ব্যাখ্যাতীত। তো যাই হোক, এই ছিল মাহবুবের স্যারের একটা ঘটনা এবং খুবই ইন্টারেস্টিং, এবং আমি নিজে মোহাম্মদপুরের ছেলে, আমি জানি আমাদের এই এলাকা অনেক রকম এরকম ঘটনা প্রচলিত আছে, অনেকেই অনেক ঘটনা এখানে এরকম শেয়ার করেন এবং এই জায়গা সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি ছোটবেলার থেকে, যে অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা ঘটেছে, অমুক এইটা দেখেছে, অনেক অমুক বাড়িতে এরকম হতো, এরকম অনেক বাড়ির অনেক ঘটনা আছে, অনেক পুরনো বাড়ি, অনেক এলাকার অনেক ঘটনা আছে যে এলাকাগুলোকে মানুষ এড়ায় চলতো একটা সময়। তো এখন তো আসলে সময়ে পরিবর্তন হয়েছে, মানুষজন অনেক বেড়ে গেছে, অনেক মানুষ হয়েছে এবং এলাকা এক্সটেনশন হয়েছে, একেবারে একটা এলাকা পুরোপুরি নতুন হয়ে গেছে ওইদিকে, এবং আরো অনেক হাউজিং ইত্যাদি ইত্যাদি হয়েছে। বাট আমরা তো সেই পুরাতন এলাকাগুলায় থাকি, তো পুরাতন এলাকাগুলোর অনেক ঘটনা এরকম প্রচলিত আছে। তবে এখানেও তো এখন বড় বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, আগের মতো আর কিছু নাই। তো যাই হোক, ঢাকার এরকম ঘটনা আপনাদের যাদের কাছে আছে, আমি কিন্তু রিকোয়েস্ট করছি যে প্লিজ শেয়ার করেন আমার কাছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার খুব ইচ্ছে যে ঢাকা নিয়ে একটা এপিসোড তৈরি করার। ঢাকার এরকম ঘটনা যাদের কাছে আছে তারা আমাকে পাঠিয়ে দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা ঘটনা, লেজেন্ড অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন। অবশ্যই খেয়াল রাখবেন ঘটনার জন্য মানসম্মত হয়। তাহলে আজকের মতো আমার সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে আরো একটা নতুন এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। তাহলে চলে যাচ্ছি আজকের মতো, ফিরে আসবো সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।